সব সময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 11টা বেজে 59 মিনিট শুরু হয়ে গেল ফুতাসাম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে শুরুতেই সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ 1420। আজকে বছরের, বাংলা বছরের প্রথম আমাদের ভূত এফএম, এবং আমরা বলেছিলাম যে লাস্ট ভূত এফএমটা আমরা যেরকম জমজমাট করার চেষ্টা করেছি এবং আপনারা সবাই পছন্দও করেছেন, আজকের এই এপিসোডটি আমরা জমজমাট করব। আর সবচাইতে বেশি আমাদের সহযোগিতা করেছে প্রকৃতি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় যারা আছেন তারা দেখতেই পাচ্ছেন যে ঝড় বৃষ্টির রাত। একটু আগেই আমি যখন মানে জাস্ট ভূত এফএমের জন্য বাসা থেকে রওনা দিয়েছি, তখন থেকে দেখছি আকাশে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল। গরম ছিল বেশ, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিদ্যুৎ এবং মেঘের গর্জন বৃষ্টিতে পরিণত হয়েছে এবং এখন অঝোরে বৃষ্টি হচ্ছিল একটু আগে আমি দেখেছি। আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো তো আছেই, তো ঘরের দরজাওয়ালা হয়তো অনেকেই খুলতে পারবেন না, কিন্তু যাদের ঘরের গ্লাস আছে সেই গ্লাসগুলোর সাথে পর্দা যেগুলো আছে পর্দাগুলো সরিয়ে দিন এবং দেখবেন যে বেশ উপভোগ্য হয়ে উঠবে। লাইটটা যদি অফ করে দেন আজকের ভূত এফএম হয়ে উঠবে অনেক অনেক বেশি জমজমাট। এবং আমি আজকের এই এপিসোডে বলবো একটা কথা, সেটা হচ্ছে যে আমার সবচাইতে পছন্দ যে সমস্ত মানুষরা মানে যাদের যাদের ঘটনা সবসময় ভালো লাগে বা আমি খুব মানে আমাকে আকর্ষণ করে আর কি, সেই সমস্ত মানুষদেরই আজকে ভূত এফএমে আমি মানে ইনভাইট করেছিলাম এবং তারাও সাড়া দিয়েছেন। তাদের মধ্যে খুব মজার একটা ব্যাপার ঘটেছে যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আলিফকে ডাকবো, অনেকদিন আগে এসেছিলেন, তো আমি এবার ভাবছিলাম যে পুরনো যে সমস্ত মানুষরা আছে যাদের ঘটনা খুব বেশি ভালো লেগেছিল, খুবই বেশি ভালো লেগেছিল, মনে থাকে সবসময়, এরকম মানুষ থাকবো, তো আলিফকে আমার ডাকতে হয়নি, সে নিজেই কন্ট্যাক্ট করেছে। বাকি সবাইকে আমি ডেকে নিয়েছি এবং আশা করছি যে আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এবং যারা এই সপ্তাহে ঘটনা পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আপনাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে সেটাই আশা করব। আপনারা যারা আমাদেরকে SMS করতে চান, SMS পাঠানোর নিয়মটি বলতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাদেরকে বলি আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhotfm@radiofurti.fm, উইচ ইজ bhotfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন, বা আপনার আপনি শুরুতেই উল্লেখ করে দিন যে আপনি এখানে এসে আর আপনার ঘটনাটি শেয়ার করতে চান, নাকি চান যে আমরা আপনার ঘটনা পড়ে শোনাই। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যদি আপনারা ঘটনা পাঠাতে চান অবশ্যই সেটা অডিও ক্লিপ হিসেবে পাঠান, সেটা অনেক বেশি আমাদের জন্য সুবিধা আর কি। এই হচ্ছে নিয়ম কানুন আজকের এই এপিসোডটিতে। আপনারা যদি কেউ আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়ে, রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে গিয়ে যদি কমেন্ট করতে চান, সেখানে আজকের অতিথিদের ছবিও আপনারা দেখতে পাবেন, একটা ছবি রয়েছে। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/radiofurti। আজকে এই চমজমাট এপিসোডে যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণে আপনি এয়ারটেল AM রেডিওর মাধ্যমে আবার ওই এপিসোডে শুনতে পারবেন, বা যে এপিসোড আপনি মিস করেছেন পুনরায় শুনতে চান সেই এপিসোডগুলো সহজে শুনতে পারবেন। আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে যা করতে হবে ডায়াল করতে হবে একটা নাম্বারে, নাম্বারটি হচ্ছে 4040। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে চ্যানেল 22, একের পর এক বিভিন্ন এপিসোড অপশন আপনাকে দেওয়া হবে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে। এটা আপনাদের নিজের টিউন করে ফেলতে পারেন আপনি, এবং টিউন করতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনার টিউনের কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS. Yes, type CT space 92125 এবং SMS টি সেন্ড করে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। অনেকেই আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করেন, অনেকেই আসতে পারেন না, বিশেষত যারা ঢাকার বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তাদের ঘটনাগুলো আমরা চাই পড়ে শোনাতে, এবং সেরকম একটি ঘটনা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, আমি চাই সেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে। লিখছেন যিনি, তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলছি। সালাম রাসেল ভাই, অনেকদিন হয় লিখবো লিখবো করে আর লেখা হয়ে ওঠেনি। আমি ইউকে থেকে লিখছি। আমার সাথে গত কয়েক বছরে ঘটে যাওয়া বিভিন্ন কয়েকটা ঘটনা আজ লিখব, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা আজ লিখব। আমি ইনফ্রারেড প্রিন্স, এই নামে সবাই চেনে আমাকে। আমি ইউকের কেন্ট শহরের একটা জায়গায় থাকি, এটা লন্ডনের পাশের সিটি যাকে গার্ডেন অফ ইংল্যান্ড বলা হয়। যাই হোক, ঘটনাটা ঘটে আমার ওয়ার্ক প্লেসে। 2011 কথা এটা, যদিও একটু বড়, কারণ তিনটি ঘটনা একসাথে ঘটে পরপর। আমি একটা জায়গায়, ইউকের একটি জায়গায়, একটা হাইওয়ে কোম্পানিতে ইভিনিং শিফটে কাজ করি। আমি কিংস হিল ওয়েস্ট মলিং শাখায় কাজ করতাম। আমার ওয়ার্কিং আওয়ার ছিল 6টা থেকে রাত 12টা অথবা 11টা পর্যন্ত। এই এলাকাটা অনেক নীরব এবং একটু এক্সক্লুসিভ। এখানে অনেকগুলো অফিস রয়েছে বিভিন্ন কোম্পানির। এদিকে আমি ছাড়াও একজন পাকিস্তানি আর একজন শ্রীলঙ্কান কাজ করত। আমার একটা ফ্রেন্ডও ছিল এবং আমার সাথে, যদিও আমাকে রেখে কিছুদিন পর ও চলে যায়, বুঝিনি কেন। তো যেদিন ঘটনাটা ঘটে তখন রাত প্রায় 11টার মতো বাজে। এটা নভেম্বর ডিসেম্বর হবে, বাইরে প্রচুর ঠান্ডা, আচমকা বাইরে কিসের জন্য একটা আলো আমার চোখে পড়ল। আমি কৌতূহল নিয়ে দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। বলে রাখা ভালো, এই অফিসের চারিদিকে গ্লাস দেয়া দেয়াল, মানে আপনি ভেতর থেকে বাইরে সব এবং বাইরে থেকে ভেতরের সব দেখতে পারবেন, এবং এটা 24 ঘন্টা কর্মরত থাকে কেউ না কেউ। তাই আমি আলোটা দেখতে পেয়েছিলাম। বাইরে এসে কিছুই দেখতে পারলাম না, কিন্তু সাডেনলি আমার চোখ গেল বামের দিকের ওই দিকটায়। যা দেখলাম আমি সত্যি তার জন্য প্রস্তুত ছিলাম না। এখন লিখতে লিখতেও আমার হাত কাঁপছে। দেখলাম একটি লম্বা ছায়ামূর্তি আমার দিক এক পলকে তাকিয়ে আছে। আমি প্রথমে ভেবেছি ওই দিকের কোনো ওয়ার্কার হয়তো বের হয়েছে বাইরে সিগারেট খেতে, কিন্তু না, ওই দিকটায় কোনো লাইট অন করা ছিল না, মানে সেখানে কেউ নেই ভেতরে। তৎক্ষণাৎ মনে হলো পুরো অফিসে মাত্র আমি আর আমার ভেতরে সিকিউরিটি রুমে লিন্ডা, সারা এবং জন। তাহলে ওটাকে আমি একটু এগিয়ে গেলাম। আমার অবস্থান থেকে তার দূরত্ব ছিল 20-30 হাত, তাই একটু এগোলাম ভালো করে দেখার জন্য। অর্ধেক ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, গিয়ে তো দেখি আরো ভয়ঙ্কর অবস্থা। ছায়ামূর্তিটির অবয়ব একটি মানুষের মতো, তার মুখ থেকে সিগারেটের মতো ধোঁয়া বের হচ্ছে, যেন স্মোক করছে সে। একটু ঘাবড়ে গেলাম, খেয়াল করে দেখতে লাগলাম। পায়ের দিকে আমার নজর এতক্ষণ যায়নি, যেতেই দেখি হাঁটুর নিচ থেকে বাকিটা অংশ আর নেই। আমি উল্টা দিকে দৌড় দিলাম। মাত্র 10-15 হাত জায়গা হয়, আমি 10 মিনিটে দৌড়ে আসি। আমি যে দৌড় দিয়ে বের হয়েছিলাম সেখানে আসলাম। তো এই অফিসের দৌড়গুলো কার্ড স্ক্যানিং সিস্টেম। ভাগ্য কি ভালো আমার যে দৌড়টি কার্ড স্ক্যান করানোর পর খুলছে না। আমি কয়েকবার চেষ্টা করলাম খুলতে, কিন্তু দৌড় আর খুলল না। এবার তো আমার অবস্থা খারাপ, কি করব। দৌড়ে মেন ডোরে গেলাম এবং কলিং বেল নক করাই সিকিউরিটি রুম থেকে সারা দৌড়টি খুলে দিল। ওরা আমাকে প্রশ্ন করলো, তুমি তো ভেতরে ছিলে, বাইরে গেলে কখন, আর তোমার এরিয়া পাস কার্ড কই? আমি আমার কার্ড দেখিয়ে বললাম এটা কাজ করছে না, এই এরিয়াটা 24 ঘন্টা সিসি ক্যাম প্রোটেক্টেড। তো আমি পিসিতে আমি যে ডোর খুলে বের হয়েছিলাম সেখানে ভিডিও এবং ওই ছায়ামূর্তির ওই দিকের ভিডিও দেখলাম ক্যাম রেকর্ড থেকে। অবাক হলাম, এখানে ভিডিওতে আমি যে ডোর খুলে বাইরে গেলাম এরকম কোনো দৃশ্যই নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব। যাই হোক, সেদিনের মতো ভয়ে ভয়ে বাসায় চলে এলাম। এবার পরদিন ঘটল আরেকটা ঘটনা। আমি ওয়েস্ট মলিং নামে ট্রেন স্টেশন থেকে, আমার একটি বাইসাইকেল আছে সেটা দিয়ে আসি, কারণ নটার পর অফিস থেকে স্টেশনের রোডে বাসটি আছে তা অফ হয়ে যায়, কারণ এটা অফিস এরিয়া, বসতি নাই বললেই চলে। তো 6:15 ট্রেন, অর্থাৎ 6:15 ট্রেন থেকে নেমে সাইকেল চালিয়ে যাচ্ছি অফিসে। ওয়েদারটা ছিল খুব খোলা আর ঠান্ডা অনেক। আমার স্টেশন থেকে অফিস যেতে 20 মিনিট আর ফিরতে 12 মিনিট লাগে, কারণ যাওয়ার সময় আপার হিলে উঠতে হয়। আজ রোডে গাড়ি নেই বললেই হয়, কারণ ওয়েদারটা খুবই খারাপ। তো আমি 6:20 সাইকেল চালানো শুরু করলাম। 6:50 বাজে, মোবাইলে দেখলাম তখনও আমি সাইকেল চালাচ্ছি। আমি আগেই বলেছি 20 মিনিটের বেশি লাগে না অফিসে আসতে। হঠাৎ তাকিয়ে দেখলাম আমি এখন যেখানে আছি জায়গাটা সম্পূর্ণ অচেনা, সামনে পিছনে কেউ নেই, আলো নেই, এমনকি গাড়িও না। ভাবলাম কিভাবে সম্ভব, আমি তো প্রতিদিন এই রোড ধরে আসি। এমন সময় মোবাইল বের করে গুগল নেভিগেশনে গেলাম। না, গুগল আমাকে পাচ্ছে না, আমার লোকেশন ট্র্যাক করতে পারছে না ম্যাপে। এমন সময় একটু দূরে দেখি কেমন ধোঁয়া ধোঁয়া ভেসে আসছে এদিকে। এটা দেখেই গতরাতের কথা মনে পড়ে গেল। আমি সাইকেলটি উল্টা করে ঘুরিয়ে পথে পিছন পথে চালাতে শুরু করলাম আর সুরা পড়তে লাগলাম। আমি জানি না কোন দিকে সাইকেল চালাচ্ছি, গুগল ম্যাপের লোকেশন দেখাচ্ছে না রোড। আমি সোজা চালাচ্ছি। এভাবে 15-18 মিনিটের একটি ক্যাব আমার সামনে হার্ট ব্রেক করে থামে। তাই আমি সাইডে তাকিয়ে দেখি আমি অফিসের সামনে। বড় অফিসে গিয়ে মাশরুমে গিয়ে মাথায় পানি দেই। সেদিন কাজ করতে পারিনি। একটাই প্রশ্ন ছিল, আমি না হয় লস্ট হয়েছি রোড, কিন্তু আমার মানে গুগল কাজ করছে না কেন? কেন এই লোকেশনটি দেখাচ্ছে না? ইউকের প্রতিটি লোকেশন গুগল ট্র্যাক করতে পারে, কিন্তু আজ পারল না। যাই হোক, তারপর দিন আবারও ঘটে আরেকটি ঘটনা। আমি 12টায় কাজ শেষ করে স্টেশনে গিয়ে ট্রেনে করে বাসায় যাই। ট্রেনে যেতে 7 মিনিট টাইম লাগে এবং মেডস্টোনে আমি রাত 1টার ট্রেন ধরি, এবং যেটা লন্ডন থেকে একটা অন্য একটা জায়গায় অ্যাশফোর্ড ইন্টারন্যাশনাল নামক জায়গায় সেখানে যায়। তো এত রাত আমি একমাত্র প্রাণী প্রতিদিন থাকি এখানে ট্রেনের অপেক্ষায়। অপেক্ষা বলতে যদিও ট্রেন 1 মিনিটও লেট করে না, টাইম টু টাইম আসে। 12টায় কাজ শেষ করে আমি 12:20-এর মধ্যে স্টেশনে গিয়ে বসে থাকি। প্রতিদিনের মতো আজও বসে আছি। আজ কেন জানি আমার একটু ভয় ভয় লাগছিল। ট্রেনও আসতে 5 মিনিট বাকি। আচমকা প্ল্যাটফর্মের অপর প্রান্তে দেখি সেই অফিসে দেখা ছায়া মূর্তিটি। আমি কি আর বলবো, আমার শরীরের রোম লোম সব খাড়া হয়ে গেল। মনে মনে ভাবলাম আজই আমার শেষ দিন, কারণ আমি ছাড়া স্টেশনে কেউ নেই। আছে স্টেশনের স্টাফ, তারা ঠান্ডায় বের হচ্ছে না, কাউন্টার রুমে আছে তারা। আমি ওটা দেখে জোর গলায় বললাম, হুজ দেয়ার? কয়েকবার রিপিট করলাম। আমার চিৎকার শুনে কাউন্টার রুম থেকে স্টাফ বাইরে বেরিয়ে আসলো এবং তারা বলল, যাই ওকে, ডু ইউ নিড হেল্প? আমি কিছু বলতে পারছি না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকছি। হঠাৎ একটা আলো এসে পড়ল আমার দিকে। না, এটা ভয় না, ট্রেন এসে গেছে। আমি কোনো রকমে ট্রেনে করে বাসায় আসলাম। তারপর দিন থেকে আমি আমার জবে যাইনি। ম্যানেজার জানতে চেয়েছিল কেন আমি জব করব না, আমি তাকে কিছুই জানাইনি, শুধু বলেছিলাম আমার ভালো লাগে না এই জবটা। এই হলো আমার ঘটনা। আসলে কে ওই ছায়া মূর্তি? কেন আমি রাস্তা হারিয়ে দিয়েছিলাম? কেন আমার ম্যাপ কাজ করলো না? এই কথার উত্তর আমি আজও জানি না। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম কেন জব ছেড়ে দিয়েছিল ওখান থেকে, সেও আমাকে কিছু বলেনি, শুধু বলেছে ওই ডেস্কের জব ছেড়ে দিয়েই ভালো করছিস। এরপর ওইদিকে আমি আর যাইনি। স্টেশন থেকে আমার সাইকেলটিও আনতে যায়নি ওখানে। এই পর্যন্ত ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন, এটাই আমাকে পাঠিয়েছিলেন। এবং কিছুদিন পরে তিনি বাংলাদেশে আসবেন, তার কাছে আরও বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তিনি আমাদের শোনাতে আসবেন। আমরাও খুব খুশি, আশা করছি আপনি খুব দ্রুত বাংলাদেশে আসবেন। সানি আমাদের সূত্রাপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আজকের এই মুহূর্ত যেরকম ওয়েদার সবকিছু মিলিয়ে ভূতান ভালো হবে। জুলফিকার আমাদের এসএমএস করেছেন চিটাগাং থেকে, নতুন বছরের ফার্স্ট ভূতান বেশ জোস লাগছে। ডিজে তালুকদার আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। ইথিকা আমাদের জয়েন করেছেন আমাদের সাথে এবং তিনি বলছেন যে আই এম এনজয়িং টু নাইটস এপিসোড। লক্ষ্মীপুর থেকে তিথি আমাদের সাথে জয়েন করেছেন। নীরব নিতু আমাদের কেশরহাট থেকে আমাদের সাথে জয়েন করেছেন। ওয়ালিদ জাকির বয়রা খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন আমাদের সঙ্গে রয়েছেন। রাসেল ফ্রম মোহাম্মদপুর আমাদের সঙ্গে রয়েছেন। হাশেম বাবলু সাব্বির শাহিন সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছেন। কাব্য ভালুকা ময়মনসিং থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সজীব আমাদের সাথে জয়েন করেছেন রাজশাহী থেকে। সুমন আরিফ দুজন একসাথে আমাদের সাথে জয়েন করেছেন। দীপু আমাদের সাথে জয়েন করেছেন। মানিক ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন ড্রিম বয় অমিত, এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সাইমুল কবির রকুন সহ আরো অনেকে। আপনিও চাইলে আমাদের ফেসবুকে জয়েন করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের অতিথির কাছে। এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আপনারা এর আগে শুনে থাকবেন, তিনি হচ্ছেন ফার্নান। এবং ফার্নানের কাছে আমি অনুরোধ করব ফার্নানের প্রথম ঘটনাটি শোনানোর জন্য।
হ্যালো লিসেনার্স, আমি ফার্নান, পুরান ঢাকা থেকে এসেছি। আর সবাইকে আমি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এর সাথে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ যে আজকের মতো একটা স্পেশাল এপিসোড আমাকে ইনভাইট করার জন্য।
মোস্ট ওয়েলকাম।
তো আজকে আমি বেশ কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর মধ্যে সব থেকে প্রথমে যে ঘটনা মানে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা মূলত আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি। ওর নাম হচ্ছে শিশির এবং ও আসলে ইউনিভার্সিটিতে বিবিএ করছে। তো ও যখন আমাকে স্টোরিটা শেয়ার করে মানে ঘটনাটা যখন বলে তখন আমার কাছে বেশ মানে স্ট্রেঞ্জ মনে হয়েছিল। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা হচ্ছে শিশিরদের গ্রামের বাড়ির একটা ঘটনা। তো ওদের গ্রামের বাড়ির ওখানে একটা টিনেজ একটা মেয়ে হঠাৎ করে একদিন সুইসাইড করে এবং কেন সে সুইসাইড করেছিল সেটা এখন পর্যন্ত বাসার কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। মানে কোনো রিজনই ছিল না তার সুইসাইড করার। আর সবথেকে অদ্ভুত বিষয় ছিল যে তার সুইসাইড করার ধরনটা ছিল ঠিক ডিফারেন্ট। আমি এর আগে অনেক সুইসাইডের ঘটনা শুনেছি বাট এই ঘটনাটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। তো আমি একটু বলি যে মেয়েটা তার বাবা মার সাথে একটা ঘরে থাকতো এবং মেয়েটা ওই বাসার পাশে একটা ছোট ঘর ছিল যে ঘরটাতে সে ঢেকিতে মানে ধান ভাঙত। তো বাসার আশেপাশে যারা মানুষ থাকতো তারা সবাই জানতো যে মেয়েটা ওই স্পেশালি মেয়েটা ওই কাজটাই করে থাকে মানে ধান ভাঙার কাজটা করে থাকে মেয়েটা। তো হঠাৎ করে একদিন মেয়েটার বাবা মা রাতে মেয়েটাকে বাসায় পায় না এবং ভোরের দিকে ঠিক ওই ঢেকি ঘরে মানে যে যেখানে ঢেকিতে ধান ভাঙা হয় সেই ঘর থেকে মেয়েটার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তো কোনো রিজনই ছিল না মেয়েটার সুইসাইড করার এবং বাসার মানুষও কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পায়নি কেন সে সুইসাইড করেছিল। তো বাসার আশেপাশে যারা ছিল এবং মেয়েটার পরিবারে যারা ছিল তারা যেটা ইম্যাজিন করে যে মেয়েটা নাকি ঢেকির উপরে দাঁড়ায় এবং সেই ঢেকির উপরে দাঁড়ায় এবং উপরে কোনো কিছু কাঠের সাথে তার উংরাটা পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ঢেকিটাতে ধাক্কা দেয় এবং সে সুইসাইড করে। তো এভাবেই তার লাশটা সেখান থেকে পাওয়া যায়। কিন্তু এর থেকেও সব থেকে অদ্ভুত বিষয় ছিল যেটা যে মেয়েটার লাশটা যখন তারা পায় ওই ঢেকি ঘর থেকে তখন তারা যেটা দেখে যে মেয়েটার যে চোখগুলো যেটা ছিল যে মানে চোখগুলো একদম বেরিয়ে আসছিল এবং মেয়েটার চোখ থেকে এবং নাক থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। মেয়েটা এতটাই ব্লিডিং হচ্ছিল মেয়েটার মানে যে মেয়েটার সম্পূর্ণ লাশ এবং রক্তে ভরে গিয়েছিল। তো মেয়েটাকে যে হিন্দু ছিল এবং পরে এরপরে তাকে দাফন করে দেওয়া হয়। তো এখানেই ঘটনাটা শেষ হয়ে গেলে ভালো হতো কিন্তু আসলে এই ঘটনাটা এখানে শেষ হলো না। মেয়েটাকে দাফন করে দেওয়ার ঠিক 4-5 দিন পরে আসল ঘটনাটা শুরু হলো এবং সেটা হলো যে হঠাৎ করেই একদিন মেয়েটার মা একদিন গভীর রাতের দিকে বাথরুম থেকে যখন সে রুমের দিকে যাচ্ছিল তখন সে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল এবং সেই শব্দটা ছিল সেই ঢেকিতে ধান ভাঙার শব্দ। সে খুব ভয় পেয়ে গেল কেননা তার মেয়ে কিছুদিন আগেই মারা গিয়েছে। তো সেই ঢেকি ঘরে কে ধান ভাঙছে সে খুব ভয় পেয়ে গেল এবং সে খুব অবাক হলো যে মানে কে এবার সেটা এরকম এত রাতে ঢেকি ঘরে ধান ভাঙবে ধান ভাঙার মতো কেউ আর নেই। তো সে যেটা করলো যে আস্তে আস্তে রুমটার দিকে গেল এবং রুমটার যে জানালা ছিল সেখানে সে যে যেটা দেখলো সে দেখলো যে তার মুখোমুখি অবস্থায় সে দেখলো যে একটা লাশ সেই ঢেকিটার উপরে ঝুলছে এবং সেটার দড়ি একটা ওন্না দিয়ে পেঁচানো লাশটা এবং সেই লাশটার ঠিক সারাটা মানে সারা শরীর দেখে মনে হচ্ছে যে লাশটার শরীরে একদমই কোনো রক্ত নেই সম্পূর্ণ সাদা একটা শরীর। আমরা যখন দেখি কোনো একটা লাশ যখন পানি থেকে ওঠানো হয় তখন যেমন সাদা হয়ে যায় ঠিক সেরকম একটা প্রতিকৃতি। তো তারপর সে যেটা দেখলো যে মেয়েটার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে মানে সামনের দিকে চুলগুলো পড়া ছিল এবং এরপরে যে সে যেটা দেখলো সেটা থেকে আরও বেশি ভয়ানক ছিল। সে দেখলো যে মেয়েটার মানে মাথাটা সামনের দিকে ঘোরানো ছিল বাট মেয়েটার বডিটা পেছনের দিকে ঘোরানো ছিল মানে ঘাটটা তার মানে মটকানো ছিল যেটাকে বলা যায় আমরা বা ঘাটটা ঘোরানো ছিল। তো এইটা দেখার পরে মানে সে বেশ ভয় পেয়ে গেল এবং সে বুঝতে পারলো না যেটা কি তার মেয়েই ছিল বা অন্য কিছু ছিল। সে অনেক চিৎকার করে বাসার সবাইকে ডাকলো এবং বাসার সবাই যখন আসলো তারা যখন দেখলো যে মানে রুমটাতে কেউ নেই মানে রুমটা সম্পূর্ণ খালি। কিন্তু এরপরে যেটা হয় যে সবাই অনেক আতঙ্কে পড়ে গেল যে আসলে বিষয়টা কি ছিল মানে সেটা এই জিনিসটা কি ছিল এর আগে তো এরকম কিছু হয়নি। তো সবাই বেশ আতঙ্কে ছিল এবং তারা বেশ ভয় পেয়ে পাওয়া শুরু করলো এমনকি দিনের বেলা ওই ঢেকি ঘরে কেউ মানে আসা যাওয়া করতো না। তো এভাবেই দেখা গেল যে মানে কিছুদিন পরপর হলেও হঠাৎ করে যখন কেউ রাতে মানে জেগে পড়তো বা আশেপাশে মানে ঘোরাফেরা করতো তখন হঠাৎ করে সেই ঢেকি ঘর থেকে সেই ঢেকিতে চাল মানে ধান ভাঙার শব্দ সবাই শুনতে পেত কিন্তু তারা কখনো মানে সাহস করে সেই রুমটাতে আর যেত না। তো এই ছিল মানে শেষ ঘটনা এবং এই কেন মেয়েটা সুইসাইড করেছিল এবং এটা নিয়ে কোনো তেমন কোনো রিজনও খুঁজে পাওয়া যায়নি এবং ওই গ্রামের আশেপাশে সব মানুষ এই বিষয়টার সাথে পরিচিত। এই ছিল আমার ঘটনা।
ওকে, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছেন। আমি বলেছিলাম যে খুবই পছন্দ করি যার ঘটনা, এবং আমি খুবই লাকি যে আমি ডাকার আগেই আমাকে তিনি নক করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আলিফ, এবং আলিফের প্রায় বছর খানেকে কেন আমাদের মাঝখানে আর আসলেন না বা ঘটনা শেয়ার করলেন না আমাদের সাথে, বলেছিলেন যে কিছুদিন পরে আবার তিনি আসবেন, কিন্তু যখন জানলাম তখন আমি নিজে বেশ শিহরিত। তার সাথেই ঘটে গেছে অনেক মানে অদ্ভুত টাইপের ঘটনা, আমরা সেগুলোই শুনবো আজকে। এবং বলেছিলাম যে আজকের ওয়েদার সবকিছু মিলিয়ে আজকের প্রদর্শনটা চরম হবে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন। আলিফ, আপনার ঘটনা আমরা চলে যাই, কি হয়েছিল?
আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে শুভ নববর্ষ, সাথে রাসেল ভাইকেও, আসলে ভুলেই গেছিলাম পয়লা বৈশাখ শেষ হয়ে চলে গেছে। তো সবার আগে আতিবানিকা আর সেজুতি মিমি আপু, তাদের সাহায্য ছাড়া আমি কখনোই আজকে আসতে পারতাম না। তারা অনেক ইনফ্লুয়েন্স করেছে, যাবি কবে যাবি কবে। তো আপনাকে আমি বলেছি রাসেল ভাই, কিছু অবস্ট্রাকশন ছিল দেখে আসতে পারিনি। তো ঘটনায় চলে যাই, লাস্টবার যখন এসেছিলাম ভূত এফএমে বলেছিলাম যে আমার যে আমি আগের বাসায় থাকতাম সেই বাসাটা টি শেপ ছিল, এবং এই বাসাটাতে কোনাকুনি মুভমেন্ট হতো কিছু।
মানে আমি একটা জিনিস শুধু শুরুতে বলি যে আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন তখন বললাম ও আচ্ছা আপনি ধানমন্ডির আলিফ, আপনি বলেন যে না আমি ধানমন্ডিতে
এখন
থাকি না। আমি বললাম যে তার মানে আপনি ওই আলিফ মানে ধানমন্ডির আলিফ, তো আপনি বললেন যে আবারও বললেন যে আমি ধানমন্ডিতে অনেকদিন ছিলাম।
এক্স্যাক্টলি, ধানমন্ডিতে 26 বছর
পরে আপনার ছাড়তেও হয়েছে এই ঘটনার কারণে। ওকে, আমরা শুনি এখন।
তো যখন লাস্ট বার এসেছিলাম বলেছিলাম যে বাসাটা টি শেপ আর ডায়াগোনালি মুভমেন্ট হতো জিনদের, মানে মেনশন করে দিলাম। তো মুভমেন্টের কারণে অনেক অ্যাবনর্মাল সাউন্ডস, অনেক অ্যাবনর্মাল ডিস্টারবেন্স আমাকে অনেকেই অনেক সময় অনেকভাবে ডিস্টার্ব করতো আর কি। তো এরপরে ভূতের আসলাম, আসলামের আসার পরে একটা টিম নিয়ে, আমাদের অকাল ত্রিকোণ টিমটা নিয়ে গ্রামের বাড়ি যাই। এর আগেও চাঁদপুর যাওয়া হয়েছিল, এরপরে আমি আবার গেলাম, জানতে পারলাম যে কিছু হন্টেড জায়গা আছে যেখান থেকে কিছু ঘটনা কালেক্ট করা যেতে পারে। তো লোকাল একটা ছেলেকে নিয়ে আমরা চলে যাই বিকালের পরে আর কি, সন্ধ্যার আগে। তো একটা শ্মশান ঘাটে যাব, ওখান থেকে একটা কবরস্থানে যাব। তো শ্মশান ঘাটে যাওয়ার পথে আমাকে বেজান দিয়ে দেয়, একটু ভিতরে ছিল দেখে দেরি টাইম লেগে গেছে। তো শ্মশান ঘাটে গেলাম, আজান হয়ে গেছে, সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত আর কি শুরু হয়ে যাবে। এমন সময় আমি কিছু সাউন্ড পাচ্ছি পিছন থেকে আসছে, ওই ঘাস এবং পানি একসাথে মিক্স, সাউন্ডটা কচকচ কচকচ সাউন্ড পিছন থেকে আসছে। তো বৃষ্টি আগের দিন আছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো ওই দিন আমি ওই দিনই পৌঁছাই গ্রামে, হয়েছে অনেকের কাছ থেকে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে। তো ক্ষেতের মাঝখানে পানি আর আল, যেটা ক্ষেতের উপরে কাদা ভরা। তো স্যান্ডেল খুলে হেঁটে যাচ্ছি, ওই আপনার শ্মশান ঘাটটা ক্রস করে বড় একটা কবরস্থান আছে ওই দিকটা হেঁটে যাচ্ছি। তো ওই সাউন্ডটা আমি পাচ্ছি পিছনে। তো মনে মনে চিন্তা করে নিলাম যে হয়তো এটা এলাকারই কোনো লোকজন হলো হবে, তো আমার জন্য সুবিধা হলো আর কি, যদি কোনো ধরনের কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলি এর সাহায্য নেওয়া যাবে। তো আপনার কবরস্থানের কাছে চলে গেলাম, কবরস্থানের কাছে পৌঁছার পরে আমার কাছে, আমি হাঁটছি পিছন দিয়ে আমার সাউন্ডটা আসছে, তো আমার ফ্রেন্ড যায় ইরফান আর জাওয়াদ, ওরা কবরের ভেতরে কবরস্থানের ভেতরে ঢুকে যায়। তো ঢুকে আস্তে আস্তে আমি থামি জায়গাটায় এবং পেছনে টর্চ মেরে দেখি কেউ নাই। তো আমি মোটামুটি অবাকই হয়ে যাই, এতক্ষণ ধরে সাউন্ডটা আসলো এখন আর পেছনে সাউন্ডটা নাই কেন। তো হঠাৎ করে বাম সাইডে টর্চ মারলাম, দেখলাম একটা কুকুর। তো আমরা ভাবলাম যে যাক এটাতে আসা যাবে আজকে রাতে, প্ল্যান হলো যে আমরা এই শ্মশান ঘাট হয়ে আজকে রাতে এখানে আসব। তো আমাদের সামনেই বেড়িবাঁধ, বেড়িবাঁধে উঠব। ওঠার পথে স্লোপটা ভালোই, ভালো বড় স্লোপ। তো উঠছি, সাথে কুকুরটা উঠছে আমার সাথে, বেড়িবাঁধে উঠা হয়ে গেল। একটু সামনেই বাজার, অনেক লাইট। তা দেখলাম আমার পাশ দিয়ে কুকুরটা হেঁটে গেল, বাজারের ভিতরে ঢুকার পরে আমি আর আলোর মধ্যে তাকে দেখতে পারলাম না। অনেক চেষ্টা করলাম দেখার ভালো করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে অনেক বলার চেষ্টা করলাম, মনের ভেতর থেকে সায় পেলাম না আমি ওদেরকে বলবো। তো বাজার ক্রস করে কালভার্ট দিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম, এবং যে ছেলেটা যাবে সেই ছেলেটাকে বললাম যে আজকে রাত 3টার দিকে রেডি থাকিস। তো ওকে রাত 2:45 দিকে যথাযথ দোকান, ও দোকানে ঘুমিয়ে ঘুমিয়ে ছিল, তো ওই দোকান থেকে ডেকে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে একটা কবরস্থান আছে সেদিকে রওনা দিলাম। বাড়ির মাঝখানে যাওয়ার পথে, তো আমি সবার লাস্টে ছিলাম, কারণ ক্যামেরাটা ছিল আমার হাতে। তো ক্যামেরাটা দিয়ে আমি সবাইকে দেখছি, পাশ দিয়ে দেখলাম কুকুরটাও যাচ্ছে। ভাবলাম যে কুকুরটার ভিডিও করে কুকুরটাকেও নিব। ও মা, দেখলাম যে ভিডিও করছে ঠিকই, ওই জায়গায় আমার ভিডিওতে কোনো কুকুর আসছে না। খুব অবাক হয়ে গেলাম। বলবো এরফানকে? জাওয়াতকে বলতে চাচ্ছি না, কারণ ও একটু বেশি ভয় পেয়ে যেতে পারে, আর ভয় পেয়ে গেলে আমাদের এই ইনভেস্টিগেশনটা আর হবে না। তো জাওয়াতকে না বলে এরফানকে বলবো সেটারও শাকাচ্ছি না। কবরস্থানে দিয়ে গেলাম, কবরস্থানটা পরে উত্তর দিকে, আমি ডান দিকে নিচে নামবো, একটু ঢালু জায়গা। দেখলাম কুকুরটা কবরস্থানের দিকে গেল না, সেটা সোজা চলে গেল বাড়ির মাঝখান দিয়ে, সোজা উত্তর দিকে গেল কিন্তু কবরস্থানের দিকে গেল না। তা আমরা একটু কাদা টাদা পাড়িয়ে কবরস্থানে গেলাম। ওখানে একটা কবর, নতুন একটা কবর হয়েছে, আমার এক আত্মীয় আর কি হুমায়ুন নাম, তার কবরটা দেখছি। পাশে আরেকজনের কবর ছিল কালাম, তো ওনার কবরটার সম্বন্ধে কাহিনী আমাকে ওই ছেলের লোকাল ছেলেটা বলছে যে হুমায়ুন দাদা নাকি এরকম পাশে যা কবর তার মাঝখানেক আগে দেখতে পেলো যে কবরটা এক বছর পর ইনট্যাক্ট পাওয়া গেছে, সেও আজকে, হুমায়ুন দাদাও আজকে নাই। এই কথা শুনতে শুনতে আমরা ডিসাইড করলাম যে আমরা একটু আরেকটু সামনে যাব। সামনে গিয়ে আরেকটু ঢাল আছে, ক্ষেত, কবরস্থান শেষ, ছোট কবরস্থান বাড়ি। তো ক্ষেতের দিকে গেলাম, হঠাৎ ডান দিকে তাকালাম, ডান দিক তাকালে আবার বেড়িবাদ দেখা যায়। ডান দিকে তাকানোর পর দেখলাম একটা লাল লাইট বেড়িবাদ থেকে, বেড়িবাদটা প্রায় হাফ কিলোমিটার দূরে আমাদের থেকে, আমাদের দিকে আসছে। এরফান জাওয়াত বলল, দোস্ত দেখ দেখ, একটা লাল আলো আমাদের দিকে আসছে। আমি মাথা ঘুরিয়ে দেখি যে ওরা দেখছে লাল আলো, আমি দেখছি কুকুর, ওই কুকুরটাই আসছে আমাদের দিকে। বললো, দেখ দোস্ত আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা ভিতরে ঢুকে যাই। তা আমি দেখলাম আসলেই তো এই কুকুরটা ওই দিক থেকে এদিকে আসছে, কাছে আসছে। তো আমি কবরস্থানে ঢুকে গেলাম, দেখলাম যে না, সে আর কবরস্থানের ভেতর ঢুকছে না। এবং রাসেল ভাই আমি বলি, জানি না কি শেপ দেখলাম এটা, কুকুরও ঠিক বলবো না, সামনে আসার পরে বাঘও ঠিক বলবো না, একটা অ্যাবনর্মাল শেপ, এটার ডেসক্রিপশন রাসেল ভাই আমার জানা নেই। এমন উইয়ার্ড ডেসক্রিপশন আমি এই জন্তু কখনো দেখি নাই, আমার দেখা, আমার চোখে কখনো এরকম চোখে পড়ে নাই, বা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম কোন জন্তু আছে বলে মনে হয় না। হঠাৎ করে আমরা ভিতর থেকে ডিসিশন নিলাম যে চলে যাব। তা আমি বললাম না, এখন যাব না, কারণ আমি মনে মনে অ্যাজিউম করে নিয়েছি যে যে জিনিসটা আমাদের সাথে কবরস্থানে ঢুকতে পারছে না, তাহলে কবরস্থানটা সেফ, আমি কবরস্থানে আমি সেফ থাকবো, এক ঘন্টা এখানে টাইম পাস করি। তো ভিতরে আমরা বসলাম, বসার পর কথা বলতে বলতে দেখলাম যে না, কিছুক্ষণ পর এটা চলে গেছে, আবার কিছুক্ষণ পর ব্যাক করলো। ব্যাক করার পর দেখলাম যে কবরস্থানে যেসব গাছ আছে, ওরা আমাকে বলে, দেখ দোস্ত গাছগুলো নড়তেছে। আমি মাটির নিচে তাকিয়েছিলাম, মাটির দিকে তাকিয়েছিলাম আর কি, গাছগুলা শো শো করে নড়তেছে কিন্তু পেছন সাইডের গাছগুলা নড়তেছে না। আমি ডান দিকে তাকাই, দেখি যে ওই জিনিসটাই ফু দিচ্ছে অনেক জোরে এবং গাছগুলা নড়তেছে। আমার সাথে যে ফ্রেন্ড দুটো আছে ওরা দেখতেছে গাছ নড়তেছে, ওরা ডান দিকে কিছুই দেখছে না। আমি ওদেরকে বলছি না, তোরা ডানে দেখ। এই মুহূর্তে থেকে কিছুক্ষণ পর ওটা চলে গেল। বললাম যে চল আবার বাড়ির দিকে যাই। তো ওই কবরস্থানে যে ঢোকার রাস্তাটা, আমার ওই জায়গাটা, উঁচু জায়গাটা ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি, আবার এটা ব্যাক করলো। তো এবার যে পাশ দেখাচ্ছি পশ্চিম সাইডে যেসব গাছ আছে সব নড়ছে। তো ইরফান আর জাওয়াত বলছে যে এই সাইডে গাছ নড়তেছে না, এই জায়গায় গাছ নড়তেছে, এটা কি? আমি তো দেখতেছি এই হেঁটে যাচ্ছে ওই পাশ দিয়ে, বাড়ির টিনের চাল তো টিনের চাল ক্রস করে হেঁটে যাচ্ছে আর গাছগুলো সব নড়ছে। তো আমি বাড়ি ক্রস করে ঘরের পর্যন্ত পৌঁছাই, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাই। পৌঁছানোর পর যে ছেলেটা সাথে ছিল ওকে ওই দোকান পর্যন্ত আবার এগিয়ে দিয়ে আসি। রাতের বেলা নামে ঝুম বৃষ্টি, শোষক বাতাসের মধ্যে টিনের চালের উপর অনেক হাঁটার সাউন্ড। তো এর মধ্যে আমি একটা মানে কি বলবো অ্যাডভাইস পাই যে এটা ওদেরকে বলা যাবে না, আমার ফ্রেন্ডদেরকে বলা যাবে না, বললে আমাদের বিপদ হবে। তো সেটা আমি আর ওদেরকে বলি না। পরের দিন আর ইনভেস্টিগেশনের নাম নাই, আমি বললাম যে না আর ইনভেস্টিগেশন বাদ, ঢাকা চলো ডিরেক্ট। তো ঢাকা চলে আসি, ঢাকায় আসার যেদিন পৌঁছাই পৌঁছতে পৌঁছতে রাত 10টা বাজে। এমনি অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। ঘুমানোর সময় আমি যে জায়গায় আমি ডান পাশে কাত হয়েছিলাম আর পাশে ছিল ভাই, তো দেখতে পাচ্ছিলাম না, এসিটা ছিল ভাইয়ের উপরে, আমার ভাই যেদিকে ঘুমায় তার একটু উপরে এসিটা। হঠাৎ করে দেখলাম এসিটা চালু হয়ে গেছে। তা আমি বললাম, এই আকিব তুমি এসিটা অন করলে কেন? এখন তো এমনি শীত লাগতেছে, এসিটা অন করার দরকার নাই তো, বৃষ্টি হয়েছে বাইরে। দেখলাম ওর কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। এবার আমি বললাম ও থাক ঘুমিয়ে গেছে, তাহলে আমি এসিটা অফ করতে যাই, দেখি এসি অলরেডি অফ আর বাতাস তো হু হু করে বেরোচ্ছে এসি থেকে। আমি আর কোনো ধরনের সাউন্ড করতে না করে ঘুমিয়ে যাই। দুই তিন দিন খুব আরামে ছিলাম। এরপরে আবার রাত্রেবেলা রাত দুটা তিনটার ঘটনা। আমার বাবা এখন এটা নিয়ে খুব ইরিটেট ফিল করে। আমি প্রতিদিন রাতে গেমস খেলি, আবার এলাকার ল্যান গেমস, ল্যান যারা ইউজার আছে তাদের সবাই সাথে একে গেমস খেলি। তো গেমস খেলা অবস্থায় সবার সাথে কথাবার্তা চলতে থাকে কানে হেডফোন। তো এই হেডফোনে হঠাৎ করে আমার কান থেকে হেডফোনটাকে জানি সরিয়ে দিল। রাত দুইটা তিনটা আমার ভাইটা ঘুমিয়ে গেছে, ওকে আমি দেখেছি ঘুমাচ্ছে। তো হেডফোনটাকে সরালো, আশেপাশে তাকিয়ে দেখলাম আমার রুম অন্ধকার এমনিতেই, তো আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। হেডফোনটা আমার কানে প্লেস করে আবার খেলতে খেলতে খেলায় মনোযোগী হয়ে গেলাম। আবার ওই খেলার মাঝখান থেকে খুবই কর্কশ সাউন্ড, লাইক এরকম করে সাউন্ড আসছে, আই আলিফ এরকম করে ডাকছে আমাকে। আমি খুবই বিরক্ত, আমি গেমটা অফ করে হেডফোনটা ঘাড়ের মধ্যে রাখি, দেখ কি হচ্ছে, এরকম সাউন্ড কেন আসছে। দেখলাম যে আমার মধ্যে এরকম দরজা কন্টিনিউয়াস নক নক করতেছে, এরকম সাউন্ড আসতেছে। আর সাউন্ডগুলো এরকম যে কিছুক্ষণ পরপর আপনার বোতল থেকে কে জানি বেরোচ্ছে, করে এভাবে বেরোচ্ছে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগে, আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। এর দুই তিন দিন পরে আমি আবারও তিনটার দিকে গেমস খেলে উঠি। উঠার পরে শুভ প্ল্যান করছি শুভ, এমন সময় আমার কানের পাশে ফিস ফিস করে বলে যে তোমার বাসায় আজকে আসন বসবে। আমি ওই দিন খুব ভয় পেয়ে যাই, আসন মানে কি, তো আমাকে খুব কর্কশ ভাষায় বলছে। এই ভাষা আপনি রাসেল ভাই ট্রাই করলেও বুঝবেন না, আমি বুঝতে পারছি কি ভাষায় আজকে আসন বসবে। তো আমি বললাম আসন মানে কি, পরের দিন আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। ওই জিনিসটার সাথে আমি কনভার্সেশনে জড়াই না, আমি জড়ালে ভাবতাম যে আমাকে যদি কোনো ধরনের ক্ষতি করে তো আমি ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালবেলা আমি জিজ্ঞেস করলাম আসন মানে কি একজনের কাছে, তো সে বললেন যে আসন হচ্ছে এই আধ্যাত্মিক মানুষগুলা যখন এদের সামান করে তখন এরা একসাথে বসে ডেকে নিয়ে আসে এদেরকে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আসন বসবে মানে এই জায়গায় আসন আসন আছে নাকি। তো পরের দুই তিন দিন এরকম আমি আবার খুব আরামে ছিলাম। দুই তিন দিন পরে আমাকে আবার একদিন এসে বললো যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি একটু সাহস নিলাম বুকে যে আজকে আমি একটু ঘুমানোর ভান করে ওকে দেখ, ঘুমানোর ভান করে থাকি, সাউন্ডটা শোনার চেষ্টা করি কি আসন বসবে অ্যাকচুয়ালি। তো শুয়েছিলাম রাত্র সাড়ে তিনটা পৌনে চারটা বাজে, রাসেল ভাই বিশ্বাস করবেন না বোতল থেকে এরকম সাউন্ড আসছে, বাথরুম থেকে আমার ড্রয়িং রুমে ভর্তি 70টার উপরে এরকম সাউন্ড পেলাম। আমি মোটামুটি আমি ঘাবড়ে যাই যে এটা কি, এটা এরকম সাউন্ড হচ্ছে কেন, এরকম সাউন্ড আসছে কেন, এরকম সাউন্ড তো আমি কখনো শুনি নাই। তো দেখলাম যে শুয়ে আছি এবং ড্রয়িং রুম থেকে এরকম সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে যে ড্রয়িং রুমের মধ্যে একটা ক্রাউডেড এরিয়া, অনেকে কথা বলছে, কারো কথা মানে হু 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 করে অনেক সাউন্ড আসছে। তো আমি এই সাউন্ডগুলো খুব ক্লিয়ার শুনতে পাই যে অনেকে কথা বলছে অনেকে। তো আমি এরকম ওনাদের ওই ভাষাগুলো ভাষা ভাই চাইলেও আপনি নর্মাল মানুষদের মতো না। তো আমি ঘুমিয়ে পড়ি ওই দিন রাতে। পরের দিন সকালবেলা ফ্যামিলির বাবা মানে অনেককে জিজ্ঞেস করলাম, আমাদের বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি প্রায় এরকম ড্রয়িং রুম থেকে অনেকের সাউন্ড পাই, মাঝে মাঝে হিন্টসও দিতাম, আমি কিন্তু অনেক কিছু টের পাচ্ছি বাসায়। মাও বলতো যে হ্যাঁ আমি ওরকম অনেক কিছু পাচ্ছি। এরপরে হঠাৎ দেখলাম যে আমার মা অসুস্থ হয়ে পড়লো। মা যখন অসুস্থ হলো আমরা সবাই এরকম রাত্রে 12টা সাড়ে 12টা মা ঘুমিয়ে গেছে, তো আমরা ড্রয়িং রুমে টিভি দেখছি, এমন সময় মার চিৎকার, রুমে যেয়ে দেখি মা বলতেছে আমার খাটটাকে জানি টান দিল, আমার খাটটাকে জানি উপর উঠে ফেললো। এটা আমি তখন মিলালাম এর দুই তিন দিন আগে আমারও সেম অবস্থা হয়েছিল, আমি ঘুমিয়েছিলাম রাত্রে 3:30-4টা আমার খাট জানি কেউ 1-2 ফুট উপর উঠে ফেলেছে, মানে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করতো রাসেল ভাই। আমি এটা অনেককে বলতে আমি কাউকে বলতে পারি নাই, আমি ওই যে গ্রামের বাড়িতে শুনেছি যে আমি বললে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে আমি কাউকে ভয়ে বলি নাই। তো এরপরে নামাজ পড়তে যাচ্ছি বা চেম্বারে যাচ্ছি, চেম্বার থেকে ব্যাক করছি, আমি একে মাঝে মধ্যে দেখতে পেতাম, কখনো ডিফারেন্ট বিড়াল কুকুরের শেপ নিত, কখনো শেপ নিত মানুষের। একটা রিক্সা দিয়ে যাচ্ছি আমি চেম্বার থেকে, রিক্সা নিয়ে আমি নর্মাল আপনার এই কমফোর্ট হসপিটাল গ্রিন রোড ডানে ঢুকবো, এমন সময় রিক্সা আমার রিক্সা যাচ্ছে 5 লিটার রিক্সা, আমাকে বলে এভাবে খুবই জোরে, এবং পার দিকে তাকিয়ে দেখলাম এর পাটা রিক্সার যেখানে আমরা পা রাখি সেখানে নাই, পাটা উল্টা। এবং বুঝতে পারলাম যে যাক যে সে আমি তাকে জিজ্ঞেস করছি সেই এটা। আবার কিছুক্ষণ পর রিক্সা সামনে আমার রিক্সাটাকে ওভারটেক করে গেল এবং ওখান থেকে এই খালি যাবেন নাকি, ওই রিক্সাতে আবার মানুষ উঠে বসলো, আমি কিন্তু ওখানে দেখতে পাচ্ছি তাকে। তো এরকম ইনসিডেন্ট হতেই চলছিল। তো ডিসেম্বরের লাস্টের দিকে খুব ইচ্ছা হলো রাসেল ভাই আপনাকে SMS দিব, SMS লিখবো রাত 9টা বাজে যে রাসেল ভাই ইটস আলিফ, আবার আসতে যাচ্ছি ভূতের সামনে। আমি রাসেল ভাই টাইপ করতে পারছি না, অনেক চেষ্টা করলাম মোবাইল ফোনে, আমি SMS লিখবো, আমি SMS লিখতে পারছি না। 4-5 বার ট্রাই করলাম, পারলাম না। 1 ঘন্টা আমার হাতটা মনে হচ্ছে যে আমার আর্থ্রাইটিস এর পেশেন্ট হয়ে গেছে। আর্থ্রাইটিস এর পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠলে হাতে এরকম মুট অবস্থা থাকে, আমার অবস্থা ঠিক এরকম, আমি টাইপ করতে পারছি না, খুবই আজব লাগছে। এইগুলি কি, আমি তো এরকম কখনো ফেস করি নাই, আমার সাথেই কেন? তো আমি আপনাকে চেয়েও বলতে পারলাম না, ফ্রেন্ডদেরকেও চেয়েও বলতে পারছি না। এবং মাঝে মধ্যে আমাকে এসে অফার দিত যে এই চল আজিমপুর কবরস্থানের পাশে যাই, আজিমপুর কবরস্থানে যাই সেটা কিন্তু বলছে না, স্যার আজিমপুর কবরস্থানের পাশে যাই, আজিমপুর কবরস্থানের পেছনে একটা ইরানিয়ান কবরস্থান আছে, আপনি জানেন কিনা আমি জানি না, আছে, সেই জায়গায় সে আমাকে নিয়ে যেতে চায়। হয়তো সেই জায়গাটা ভালো না, আমাকে সে মাঝে মধ্যে নিয়ে যেতে যেত বসুন্ধরা সিটির যে উপরে গম্বুজটা সেটার উপরে, আমাকে নিয়ে যেতে যেত গুলশান দুই লেকের কাছে, আমাকে নিয়ে যেতে যেত বাড্ডায়, মেরুল বাড্ডা মধ্য বাড্ডায় নিয়ে যেতে যেত। চল তোকে এমন জিনিস দেখাবো সেটা দেখালে তুই আর ইনভেস্টিগেশন করবি না। এখন সে কি আসলে আমার ইনভেস্টিগেশনের করার কারণে পেছনে লেগেছে, আমি সেটা এখনো ধরে উঠে বসতে পারিনি। তো এরকম মাঝে মধ্যে আমাকে বলতো যে চল যাই বুড়িগঙ্গা নদীর তীরে যাই, আমাকে কিছু বাসা ধান মানে এল ঢাকা শহরে কিছু বাসা যেগুলি খুবই মানে সেফ না আনসেফ বাসাগুলোর অ্যাড্রেসও সে আমাকে দিয়েছে যে এইসব বাসাগুলো ভালো না, তো আমি এগুলি মেনশন করতে যাচ্ছি না এগুলি এরিয়াগুলো কোথায়। তো লাস্ট মোমেন্টে বলতে চাই যে রাসেল ভাই অনেক চেষ্টা করে একজনের কাছে যাই, আমি একাই যাই, তা যাওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আসলে কি এরকম কিছু আছে আমার সাথে? হ্যাঁ এতদিন ছিল, এখন আর নাই, এইটা ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে, এখন আর নাই। তো আমাকে বলছে যে তোমরা বাসা ছাড়তেছো কবে, তখন আমার মনে পড়লো এ আগে আমাকে বলতো যে তোরা এইটা ছেড়ে দে বাসা, অনেক ভালো থাকবি জ্যানের দিকে। এবং লাস্ট মোমেন্টে একটা চিরকুটও আমাকে দিয়ে গেছে, রাসেল ভাই আপনাকে দিয়েছি এটা, ওইটাতে লেখা ছিল যে বাসাটা ছেড়ে দে ভালো থাকবি সবসময়। আমি ওনাকে বললো, উনি আমাকে বললেন যে হ্যাঁ ছিল, এতদিন ছিল, কিছুদিন আগে তার মৃত্যু হয়, কারণ আমরা তো জানি ভাই জিনদের মৃত্যু আছে, তার বয়স হয়েছিল 1603 বছর। এবং সে আমাকে চেয়েছিল তার সাথে নিয়ে মরতে, সেও মরবে আমাকেও চেয়েছিল ক্ষতি করে যেতে। তো আলটিমেটলি কিভাবে বেঁচে গেছে আমি জানি না, আমাকে সে পজেস করতে পারেন নাই, এবং সে চেয়েছিল আমাকে নানাভাবে ক্ষতি করার জন্য, অনেক ক্ষেত্রে আমি খেতে গেলেও আমাকে খেতে দিত না।
আমি শুনলাম যে আমি দেখছিলাম আপনি এর সঙ্গে একটা ব্যাগ নিয়ে এসেছেন, সেই ব্যাগের মধ্যে তসবি থেকে শুরু করে সবকিছু আছে।
হ্যাঁ আমি আপনাকে যে EVP গুলো দিয়েছি সেগুলো আমার যে হেডফোনে রেকর্ড করা সেটাও কিন্তু আপনাকে দেখালাম, এবং 4টা EVP দিয়েছি, একটার মধ্যে আমার ছোট একটা কনভারসেশন আছে তার সাথে, এবং ছবিও আপনাকে দিয়েছি। আমি প্রাইমারি ডেন্টাল কলেজের হোস্টেলে যাওয়ার পরে একটা ছবি তুলে, আমি কখনো বিড়াল ধরিনি রাসেল ভাই, ওই দিনই ফার্স্ট টাইম বিড়াল ধরি, বিড়াল ধরার পরে বিড়ালটাকে ডাক দিলাম, তো আমার হোস্টেলের একটা ব্যাচমেট আছে তানভীর, ও বললো যে তুই ডাক দে চলে আসবে, এ এত অনেক মেশুক, ডাকলাম আমার পায়ের উপরে চলে আসলো, আমি বললাম দোস্ত একটা যেহেতু লাইফে ফার্স্ট বিড়াল ধরলাম একটা ছবি তোলার পরে যে আপনাকে এই ছবিটা দেখালাম, বিড়ালের পাশে একটা স্কাল, আমি এটা এডিট করিনি রাসেল ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি যেভাবে ছিল সেভাবে আপনাকে দেখালাম। বিড়ালের সাথে ওই পাশাপাশি যদি ছবি কাঁপতো, ক্যামেরাটা কাঁপতো, তাহলে রেজেমব্লেন্স বোঝা যেত, পাশে একটা স্কাল দেখা যাচ্ছে, এটা আমি এখনো কোথাও পাবলিশ করিনি, আপনাকে ফার্স্ট দেখালাম।
রাইট, তো আমরা চমৎকার ঘটনা শুনলাম আলিফের কাছ থেকে, এবং আলিফ অনেক ধন্যবাদ আসার জন্য, এবং আশা করছি যে আলিফ যেহেতু সমস্যা মুক্ত আছেন সুতরাং আবারও আসবেন, এবং আমরা আশা করবো আসবেন, এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে সেটার প্রশংসাও করছেন আলিফের। তো SMS গুলো নিয়ে আমি একটু পরে আসছি, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে, এবং বিজ্ঞাপনের পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Fourteen. FM, haunted by Airtel.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হান্ড্রেড বাই এয়ারটেল ঘড়িতে সময় রাত 12:43। যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে এই ঝড় বৃষ্টির রাতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি দেখেছি অনেকগুলো এস এম এস এসছে। তাসনুভা আমাকে এস এম এস করেছেন মিরপুর এক থেকে, লিখেছেন ভূত এফএম রক্স। সানি 69 বোর্ড বাজার থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ওয়েদারটা পারফেক্ট ভূত এফএম এর জন্য, এবং তিনি আলিফ অর্থাৎ ডক্টর আলিফ তার ঘটনার অনেক প্রশংসা করেছেন যে অসাম স্টোরি, এবং সেই সাথে তিনি প্রশংসা করেছেন ফার্নানের স্টোরি, এবং দুইজন আমাদের প্রথম দুইজন যে ঘটনা বলেছেন দুইজন গেস্টকে তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন। অলরাইট, আমাকে মেহেজা আমাকে মেসবা এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ম্যান আলিফ ভাই। ওকে, ইমতিয়াজ লিখেছেন, ইমতিয়াজ আহমেদ রংপুর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে। এছাড়া আমাদেরকে পূর্ণতা এস এম এস করেছেন গুলশান থেকে, তিনি এবং তার ছোট কাজিন অন্বেষার সাথে ভূত এফএম শুনছেন, খুবই মজা লাগছে। সুহেল আমাদের এস এম এস করেন, সোহেল আলিম তিনি বলছেন যে অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে কাদিরগঞ্জ রাজশাহী থেকে রকি এস এম এস করেছেন, লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে পরাগ এস এম এস করেছেন খুলনা থেকে, আলিফ ভাইয়ের গল্পটা চরম লেগেছে। আশিক আমাদের এস এম এস করেছেন ঢাকা থেকে, গাজীপুর থেকে। খোকন নাটোর থেকে আমাদের এস এম এস করেছেন, আজকের ভূত এফএম জোশ হচ্ছে লিখেছেন। সামির আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পূর্বা, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন মিস্টার 18 শাহজাদি আমাদের এস এম এস করেছেন, আলিফ খুলনা থেকে, আলিফ ভাইয়ের ঘটনাটা খুব ভালো লেগেছে, সো নাইস। আচ্ছা, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এস এম এস করেছেন রাজীব এবং তিনি বলছেন যাত্রাবাড়ির ঘটনা খুব সুন্দর। ইশতিয়াক আমাদের বলছেন আলিফ ভাই তার স্টোরিটা চরম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এস এম এস করেছেন তানিশা এবং তিনি বলছেন যে পুরো আলিফ ভাই ইজ ব্যাক। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন শাহজাদি মেহেদি খুলনা থেকে, এবং আমাদের এস এম এস করেছেন শাউলি, তিনি বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক তার ভালো লাগছে। অনেক ধানমন্ডি 27 থেকে এস এম এস করেছেন, তিনি এক এক করে লাইট অফ করে শুনছেন। আপনি যদি আমাদের এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ পাঠিয়ে দেন ফোর নম্বরে, যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm হুইচ ইজ bhutfm@radiofurti.fm। এছাড়াও আপনি যদি আমাদের ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আর আছে আমাদের পরবর্তী ঘটনা, এই ঘটনাগুলো চরম ভয়াবহ ঘটনা। আমাদের কোন আমাদেরকে তার ঘটনা চারটা নম্বর ঘটনা আছে, আমাদের চারটা ঘটনা বেশ চরম। সো আমাদের সঙ্গেই থাকুন। আমি এখন যে স্টোরিটা বা ঘটনাটা যে শেয়ার করবো সেটা আমি শিশুর কাছ থেকে শুনছি। তো কথাটা হচ্ছে যে ওর ভাবনার কাছ থেকে ও শুনেছিল এবং কথাটা বেশ পুরনো, তো আমি তাই বলছি ওর একটা ঘটনা এবং এটা ওদের মানে গ্রামে ঘটনাটা ঘটছিল আমার সাথে। এবং সেটা হচ্ছে যে মানে আমি অনেক সময় দেখি যে গ্রামে অনেক সময় পঞ্চায়েতের সভা বসে, তো ওর আম্মা একদিন আরও সাথে দুজন প্রায় বেশ আগের ঘটনা, তখন মানে দেখা যায় তিনি মহিষের গাড়িতে করে যাবার একটা প্রচলন ছিল। তো ওর আম্মা এবং সাথে আরো বেশ কজন মানে তারা ওই পাশের গ্রামে যায় এবং ওই পঞ্চায়েতের সভায় অ্যাটেন্ড করে, এবং আনফর্চুনেটলি তাদের সেদিন রাতে ব্যাক করতে দেরি হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা লেট করে শেষ হয়েছিল, এবং তারা ঠিক সন্ধ্যার পরে সেদিন থেকে রওনা করে এবং সেই মানুষের গাড়ি করে রওনা করে। তো যেহেতু অনেক ঘটনা এবং আমরা তো জানি যে গ্রামের পরিবেশ সন্ধ্যার পর থেকে একটু বেশ হলে আমরা সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আসলে প্রবলেম হিসেবে তখন থেকে শুরু হয়ে গেল, প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, মানে প্রচুর বৃষ্টি পড়ছে এবং তারা গাড়ি ভুইসের গাড়িতে উঠতো এবং তারা আস্তে আস্তে যাচ্ছে এবং তারা ভয় পাচ্ছে যে মানে তাদের কোনো সমস্যা হয় কিনা, যেহেতু সন্ধ্যা ক্রস করে গিয়েছে সময়টা।
তো তারা যাচ্ছে এবং তারা যখন সেই কবরস্থানটার রাস্তাটা ক্রস করছে, তো কবরস্থানটা একটু বর্ণনা দিই আমি, যে সেই কবরস্থানটা হচ্ছে যে মানে খোলা একটা কবরস্থান এবং ঠিক সেই কবরস্থানের মাঝ দিয়ে একটা রাস্তা চলে গেছে এবং সেই রাস্তাতে দিয়ে তাদেরকে যেতে হবে। এবং এই রাস্তাটা সম্পর্কে বেশ কিছু ভয়ানক ঘটনা আগে থেকেই প্রচলন ছিল এবং তারাও বেশ কিছু ঘটনা এই সম্পর্কে জানত এবং এই কারণে তারা বেশ ভয় পাচ্ছিল। এর মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর একটু পরপর বিজলি চমকাচ্ছে এবং একটু একটু করে এক একটা কবরের একটু 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 দেখা যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, মানে বেশ ভয়ানক একটা পরিবেশ। তো তারা কবরস্থানটার মাঝ দিয়ে যাচ্ছে এবং তারা একটা সময় কবরস্থানটা সেফ অ্যান্ড সাউন্ড ক্রস করলো, তাদের কোনো সমস্যা হলো না। ঠিক যখন তারা কবরস্থানটা ক্রস করার পর বাম দিকে মোড় নিল, ঠিক তখনই একটা বেশ পুরনো তালগাছ ছিল, ঠিক সেই জায়গাটাতে এসে তাদের যে মহিষের গাড়িটা ছিল মহিষগুলো একদম স্টপ হয়ে গেল। আর গাড়ির যে চালক ছিল সে অনেক ট্রাই করলো মহিষগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু মহিষগুলো সামনের দিকে কোনোভাবেই এগোচ্ছে না। কিন্তু কেন সেটাও কেউ জানতো না, পিছনে যারা বসা ছিল তারা কিছুই বুঝলো না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক তখনই যে মহিষের মানে গাড়ির যে চালক সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। সে ওই জিনিসটা দেখার পরে কারোর সাথেই শেয়ার করলো না। সে যেটা দেখতে পেয়েছিল সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টির মাঝখানে মানে যখন মানে বজ্র হচ্ছিল মানে একটু একটু করে লাইট ফ্ল্যাশ হচ্ছিল, ঠিক সেই আলোতে সে দেখতে পেল যে ঠিক তালগাছটার গোড়ার দিকে একটা মানুষের মাথা কেটে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কারো মাথা একটা জীবন্ত একটা মাথা কেটে রাখা হয়েছে এবং প্রচণ্ড মানে আশেপাশে রক্ত দিয়ে ভরা। এবং সব থেকে আরো ভয়ানক বিষয় ছিল যে ওই যে মাথাটা যেটা সে দেখছে সেটা মানে সম্পূর্ণ চোখটা খোলা অবস্থায় মনে হচ্ছে তার দিকে ভয়ানক বৃষ্টিতে তাকিয়ে আছে। সে খুব ভয় পেয়ে গেল এবং সে মানে পিছনের কারোর সাথে এই ঘটনাগুলো শেয়ার করলো না, কেননা তারা আরো বেশি ভয় পেয়ে যাবে এই কারণে। তো সে যেটা করলো যে সব থেকে সেফ মনে করলো সে সাথে সাথে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। সে যতগুলো সুরা পারে সেগুলো পড়া শুরু করলো। ঠিক কিছুক্ষণ পরে সে যখন চোখটা খুললো সে দেখলো যে না, তালগাছটার নিচে আর সেই মাথাটা এখন আর নেই, কিচ্ছু নেই আশেপাশে। সে এরপর আরো অদ্ভুত একটা জিনিস দেখতে পেল এবং সেটা শুধু সেই মহিষ গাড়ির যে চালক সেই দেখেনি, ভিতরে যারা ছিল তারা সবাই দেখলো। তারা দেখলো যে একটা কালো কালারের একটা কালো বিড়াল যেটাকে আমরা বলি সেটা ঠিক তাদের যে মহিষের গাড়িটা সেটাকে ক্রস করছে, মানে বারবার সেটাকে সার্কেল করে ঘুরতেছে ওটার পিছনে, মানে একবার সামনে আসছে আবার পিছন দিক ঘুরে আবার আসতেছে। তো এই জিনিসটা তারা দেখলো এবং আরো বেশি অবাক বিষয় ছিল যেটা, যে ওই কালো যে বিড়ালটা ছিল আমরা যে নর্মালি যে বিড়ালগুলোকে দেখি ঠিক সেগুলো থেকে অনেক বড় আকৃতির এবং খুব অদ্ভুত রকমের আকৃতির এবং চোখগুলো তার জ্বলজ্বল করছিল এবং তারা বেশ ভয় পেয়ে গেছিল যে এটা কি আসলে। কিন্তু মহিষ গাড়ির চালক তখনও কিছু তাদেরকে বলেনি, সে একটা সে যা দেখেছিল সেটা তখনও সে বলেনি। তারপর যেটা হলো যে কিছুক্ষণ পর সে বিড়ালটাকে তারা দেখতে পেল না, তখন মহিষ গাড়ির যে চালক মহিষগুলোকে মানে কিছুই করল না, মহিষগুলো নিজেই মানে চলা শুরু করলো এবং তারা খুব তাড়াতাড়ি পাশের গ্রামে তাদের যে বাসায় সেখানে চলে আসলো। ঠিক বাসায় যখন তারা আসলো তখন যে মহিষের গাড়ির যে চালক সে সবাইকে ঘটনাটা বললো যে সে এরকম একটা কাটা মাথা গাছের নিচে দেখতে পেয়েছিল, তারপর সেই ঘটনাগুলো সবকিছু শেয়ার করলো। এই ছিল আমার ঘটনা, থ্যাংক ইউ।
ওকে, অনেক ধন্যবাদ ফার্নান। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই, আমাদের হাতে আরো বেশ কিছু সময় আছে, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই।
আচ্ছা, আমি এখন একটা ঘটনা শেয়ার করবো, সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা প্রায় এক মাস আগে ঘটেছিল আমার সাথে। তো ইদানিং আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটে না, তারপরেও হঠাৎ করে একটা ঘটনা গত এক মাস আগে আমার সাথে ঘটেছিল, তো সেটি আমি শেয়ার করি। তো সেটা আপনারা যারা লিসেনার আছেন তারা সবাই জানেন যে আমাদের পুরান ঢাকায় বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু বাসা আছে বা বেশ কিছু এমন অনেক প্লেস আছে যেটা মানে হন্টেড বলা যায় বা কিছু প্যারানর্মাল বিষয় ঘটে সেটা আমরা সবাই জানি। তো আমিও পুরান ঢাকায় থাকি এবং আমি নিজেও জানতাম না যে এই জায়গাটা আমি এরকম একটা ভয়ানক একটা জিনিস ফেস করবো, প্যারানর্মাল কিছু একটা ফেস করবো, সেটা আমি নিজেও ভাবিনি আসলে। আর যখন এই ঘটনাগুলো মানে আমাদের নিজের সাথে ঘটবে তখনই আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং নিজেকে কতটা অসহায় মনে হয় সেটা বুঝতে পারবেন। তো আমি ঘটনায় চলে যাই। তো এই ঘটনা আমার সাথে ঘটে গত এক মাস আগে আমাদের পুরান ঢাকায়, এবং আপনারা হয়তোবা লোহারপুর নামে একটা জায়গা চিনে থাকবেন এবং সেটা হচ্ছে যে সেটা পাশে একটা মানে খাল আছে, মানে পুরনো একটা খাল। এবং আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, ঠিক রাত 8টা তখন বাজে। তো আমাদের আমার যে ফ্রেন্ডটা তোর বাসার যে পিছনে খালটা এবং ওই বাসার যে খালের যে রাস্তাটা খালপাড়টা সেটা মোটামুটি মানে জঙ্গলা টাইপের একটা এলাকা, তো অ্যাবান্ডেন বলা যেতে পারে। তো ওখানে যেটা আমি পরে শুনলাম যে দিনের বেলাও ওখান থেকে কেউ চলাফেরা করেন, তো আমি যেটা সেদিন চিন্তা করলাম যে আমি একটা শর্টকাট বেঁধে চলে যাবো, মানে এত বেশি না করে শর্টকাটে চলে যাবো। তো আমি যে শর্টকাট নেওয়ার জন্য ওই রাস্তাটা ইউজ করলাম এবং ওটাতে যখন মানে আমি গেলাম ভিতরে, যখন ঢুকলাম ওই জঙ্গলটার ভিতরে, তো আমি প্রচন্ড স্পিডে হেঁটে যাচ্ছিলাম, তো হঠাৎ করে হাঁটার একটা মুহূর্তে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। তো আমি নিজেও জানি না এটা কি ছিল, বাট জিনিসটা আমি সত্যিকারই ভালো মতো স্পষ্ট দেখতে পাই, এবং সেটা ছিল ঠিক আমার হাতের ডান পাশে একটা পুরনো, অনেক পুরনো একটা পিলার ছিল, যেহেতু বাসাটা বেশ পুরনো, তো ঠিক সেই পিলারটার মনে হচ্ছে আমার মুখোমুখি কেউ একজন বসে আছে। সেটা কোনো একটা মানুষ না, সেটার কোনো মাথা নেই, সেটার কোনো হাত নেই, সেটার কোনো পা নেই। আমাদের গলা থেকে যদি পেট পর্যন্ত অংশ কেটে রেখে দেওয়া হয়, জাস্ট এই পার্টটুকু, এই পার্টটুকু মনে হচ্ছে ওখানে রেখে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা দেখার পরে আমি নিজেও মানে প্রথমে বিশ্বাস করতে পারিনি বিষয়টা কি, আসলে বেশ ভয় পেয়ে যাই। এবং আমি যেটা করি যে মানে আমার দোয়া মানে কিছুই মুখে আসতেছিল না, আমি প্রচন্ড মানে ঘাবড়ে যাই এবং খুব স্পিডে সেই রাস্তাটা ত্যাগ করি এবং সেই আমার ফ্রেন্ডের বাসায় যাই এবং ওনাদের বাসায় যারা ছিল তাদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করি। এবং তারা আমাকে পরে যেটা বলে যে তারা খুব অবাক হয় যে আমি সেই রাস্তাটিতে আসলাম এই কারণে, কেননা সেটা ছিল একটা অ্যাবান্ডেন একটা রাস্তা এবং এই জায়গাটাতে অনেক সময় দেখা যেত যে ছোট ছেলে ছোট ছোট বাচ্চারা খেলতে যেত এবং তারা বেশ ভয় পেয়ে ফেরত আসত। তো এই জায়গাটাতে অনেকে যেটা বলতো যে সেখানে নাকি মানে গলা কাটা লাশ থাকে এরকম বা কিছু একটা দেখেছে। তো ওদের বর্ণনার সাথে আমার যে আমি যেটা দেখলাম যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম সেটা প্রায় মিলিয়ে গেল। তো এইটা এটাই ছিল আমার মানে ইদানিং একটা প্যারানর্মাল বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম একটা ঘটনা আমার। আমি এটা এখনো মানে যদি মাঝে মাঝে ফিল করি যখন একা থাকি তখনও বেশ ভয় লাগে এই ঘটনাটার কথা চিন্তা করে, বাট এটার কোনো ডেফিনেশন বা সলিউশন এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি।
অনেক ধন্যবাদ ফার্নান আপনাকে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছেন। ফার্নানকে আমরা পারলে আবার পরে নিয়ে আসছি, আপাতত আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে এবং আমাদের আরো কিছু গেস্ট রয়েছেন যাদেরকে আমাদের এখন নিয়ে আসতে হবে। আরিফ আমাকে কথা দিয়েছেন যে নেক্সট উইকে উনি আসছেন, সুতরাং আরিফকে আপনারা নেক্সট উইকে আবারও পাচ্ছেন, আর সেই সাথে আমাদের নতুন গেস্ট জানতে একটু সময় লাগছে, সুতরাং আপনারা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। facebook.com/radiofutti অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছেন। চৌধুরী মোহাম্মদ ইমরান আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদেরকে স্বপ্নীল অরণ্য আমাদের সাথে জয়েন করেছেন, ইস্তিয়াক তন্ময় আমাদের সাথে জয়েন করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন আশিকুজ্জামান, আকাশ সহ আরো অনেকে। আপনি চাইলে জয়েন করে ফেলতে পারেন আজকের এই এপিসোডটি, যদি আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবার এটি শুনতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা সিটি
এসে বললো যে বাচ্চাটাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে নাকি।
সেটা তো পরে মনে হয় মারা যায়। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে বাবু ভাই জয়েন করেছেন এই মুহূর্তে এবং আমরা তার কাছ থেকে একটা বড় লম্বা চড়া একটা ঘটনা শুনতে যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকুন। এবং এই ঘটনাটা কি বাবু ভাই, এটা কি ঢাকার ঘটনা? কোন
ঢাকার ঘটনা?
ওকে শুনি
আমরা। মোহাম্মদপুর।
ওকে
আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আপনার একটা বাসা আর কি। ওখানে আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে মোহাম্মদপুরে কিছু বাসা আছে যেগুলো আপনার পুরানো আর কি। সেখানে বিভিন্ন রকমের আর কি আপনার এই ধরনের স্পুকি ঘটনা ঘটে থাকে। সামহাউ দিজ হাউসেস আর হন্টেড। তো যেটা হয়, এই বাসায় একটা ফ্যামিলি আসে, এই ঘটনাটা আমাকে বলেছে আতিক, ওর নামটা বলে নিলাম। আচ্ছা, তো ওখানে ওই বাসায় ওই আতিকের এক কাজিন আর কি, ওদের ফ্যামিলি ওই বাসায় ওঠে আর কি। তো বাসাটা আপনার বেশ বড়, অনেকটা বাংলো বাড়ি টাইপের, বেশ ধরেন চার কাঠা জায়গার উপরে বাসাটা, এবং বাসার চারিপাশে কিছু বাগান করা। এবং বলা হয়ে থাকে যে এই বাসায় আপনার স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা ক্যাম্প করেছিল এখানে। তো যেটা হয়, ওই বাসায় ওরা যারা ওঠে, ওদের মেম্বারের মধ্যে ওর কাজিন ছিল, একটা ছেলে কাজিন, একটা মেয়ে কাজিন, কাজের মেয়ে, আর ওর মানে খালা খালু যারা বড়, যারা মুরব্বী। তো খালু বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকতো, বাসার মধ্যে ওই দুই কাজিন এবং কাজের মেয়ে এবং ওর খালাই থাকতো সে বাসায়। তো একদিন রাতে যেটা হয়, ফার্স্ট ওরা যেটা ফিল করে যে কাজের মেয়েটা ভয় পেয়ে এসে দরজা নক করে খালার রুমে, ওই খালু বাইরে ছিল। তো নক করার পর সে বলে যে কি হয়েছে তোমার, বলে যে খালা মা আমি কিছু একটা দেখছি। কি দেখছেন, বলে যে আমি এখানে দেখি যে আপনার ওই যে ড্রয়িং রুমের যে জায়গাটা যেখানে ই আসছে আপনার ডাইনিং স্পেস, সেখানে কালো কিছু একটা মানে ক্রল করে করে কাজের মেয়ে যেটা বসছে যে হামাগুড়ি দিয়ে দিয়ে সে রান্নাঘরে থাকতো, এই রান্নাঘরের দিকে আসে, এসে ওখানে দাঁড়ায় এবং তার দিকে তাকিয়ে থাকে। বলে যে তুই কিভাবে দেখলি তাকিয়ে থাকে অন্ধকারের মধ্যে, বলে খালাম্মা অন্ধকারও বোঝা যায় কিছু একটা হামাগুড়ি দিয়ে আসে। কিরকম, বলে কুকুরের থেকে বড়, করে কুকুর তো ঘরে ঢোকার কথা না, তুই স্বপ্ন দেখছিস। কাজের মেয়েটা তখন বলে এবং মানে কেউ এটা আর কি করে না তার কথা, এবং সে পরে রিকোয়েস্ট করে যে আমি গ্রাম আপনাদের বাসার ওই যে দরজার সামনে আমাকে ঘুমাতে দেন, সেটাও কেউ একদিন করবে, কাজের মেয়ে কেউই রান্না করে রাখে। এরপর যেটা হয়, একদিন রাতের বেলা ধরেন আপনার তখন হয়তো একটা দুটো বাজে, এই সময় ওর যে মেয়ে কাজিনটা সে হঠাৎ করে শুনে যে কাঁদতেছে, একটা মেয়ের গলা, খুব কাঁদতেছে নাকি বলে মানে একটু মানে মানে আপনার যেটাকে বলা হয় আপনার বিলাপ করে কান্নার মতো। তো সে বলে যে প্রথম একটু ভয় পায়, সে কলেজে পড়ে তখন, সে একটু ভয় পায় যে কি কাঁদতেছে, কারণ কান্নার শব্দ কিন্তু রাত্রে এমনি একটু হরিফিক লাগে শুনতে। তো তারপরেও সে যেটা করে, গেট খোলে, গেট খুলে দেখে বাসা অন্ধকার, হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, এই অবস্থায় সে হেঁটে চলে আসে, এসে আপনার দেখে শব্দটা আসছে রান্নাঘর থেকে, রান্নাঘর থেকে শব্দটা আসতেছে। তো সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায়, যে দেখে কাজের মেয়েটা বসে আছে, মানে বসে দুই হাঁটুর মধ্যে এরকম চড়ো সড়ো হয়ে সিঙ্ক ছিল, সিঙ্কের পাশে বসে থরথর করে কাঁপতেছে আর কাঁপতেছে। তো সে যেটা হয়, সে নাম ধরে ডাকে, যাই অমুক কাঁদতেছিস কেন। প্রথমে কোনো রেসপন্স নেই, দুই মিনিট পরে কাজের মেয়েটা শব্দ করে উঠে, শব্দ করে উঠে বলে আপা আমি ভয় পাই, ঠিক আছে, বলে ওই যে ওইখানে দাঁড়াচ্ছিল আপনি আসছেন, আপনি আসার পর চলে গেছে। তো মেয়েটার মধ্যে একটু সমবেদনা হয়, ও বলে যে তুই আমার রুমে এসে ঘুমা, তোর এখানে ঘুমানোর দরকার নেই, তো এনে ওকে রুমের মধ্যে ঘুমাতে বলে। তো যেটা হয়, ওই রুমের মধ্যে যখন সে ঘুমায়, প্রথম দিন ওই দিন রাতে আর কিছু হয়নি, মেয়েটা ঘুমাইছে। নেক্সট দিন যেটা হয়, ওর রুমের মধ্যে দরজা লক, কাজের মেয়ে যথারীতি ওই কাঁথা টাথা নিয়ে সে রুমে শুয়েছে, ওই রুমের দরজার মধ্যে কেউ কিল মারে, নকের মতো আর কি, নক করে দেবেন সে কিল মারে দরজার মধ্যে। সেটা চিৎকার করে ওঠে মেয়েটা, কে কে, হ্যাঁ বলে জোরে চিৎকার করে, লাইট জ্বালায়, বাসার মানুষজন উঠে আসে, কি হয়েছে, বলে আমার রুমে দরজা কিল মারছে। তো কিল মারা কেউ নাই, তার বাবাও নাই, তার মা আর ভাই বাসার কাজের মেয়েটা। তো জিনিসটা নিয়ে বেশ আলোচনা হয় ওদের মধ্যে, কি হচ্ছে না হচ্ছে, কাজের মেয়েটা ভয় পায়। এবং তারপরের দিন যেটা হয়, দুপুরবেলা কাজের মেয়েটা ওই হঠাৎ করে একটা চিৎকার শুনে ওরা বাসার মধ্যে ভর দুপুরে, এবং দেখা যাচ্ছে যে ও ডাইনিং স্পেসের কাছে পড়ে আছে মাটিতে অজ্ঞান হয়ে। তোকে নেওয়া হয়, পানি টানি ছিটানো হয়, ছিটানোর পরে এলাকার ডাক্তার একটা ডাকা হয়, কি হয়েছে। তো ডাক্তার বলে ওর সব কিছুই নর্মাল, প্রেশার টেশার একটু মানে বেশি আছে, বাট এভরিথিং ইজ নর্মাল, কেন হয়েছে হুনুস। তখন থেকেই মানে সমস্যাটা আসলেই দানা বাঁধে আর কি। যেটা হয়, ওই এরপরের রাতে একদিন ওর কাজিন, যে ছেলে কাজিন, সেও ওরকম কোঙানি টাইপের একটা শব্দ পায় আর কান্নার শব্দ পায় রাতের বেলা। তো ও উঠে, উঠে যে ওই উঁকি দেয় রান্নাঘরের কাছে, ওই সময় ওদের একটা বিভৎস সিন দেখে, দেখে কাজের মেয়েটা আপনার যে জানালার গ্রিল আছে সেই গ্রিলের সাথে লটকায় আছে, আপনার দুই হাত দিয়ে গ্রিলটাকে ধরা পিছনে, মানে কেমন পেছন ব্যাক ক্রলিং যদি করে, আমরা অনেক সময় হরর মুভিতে দেখি কিন্তু মানুষ অনেকটা ওইরকম, কিন্তু গ্রিল ধরে সে হ্যাং হয়ে আছে ক্রলিং এর মতো। ও যখন তাকায় তখন কাজের মেয়েটা তার দিকে তাকায় বিভৎস ভাবে, মানে বাজে গলায় তাকে তুইতামারি করে কথা বলে, মানে যে ছেলে ছিল ও খুব ভয় পায়, ভয় পেয়ে ও চিৎকার করে ডাকে, মা আসে, বোন আসে, সবাই এসে দুজন লাইট জ্বালায়। তা কাজের মেয়েটা দেখা যায় ওই সময় সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ওরা তখন ভাবে যে কি হয়েছে ব্যাপারটা, আসলে কি এটা কোনো মানে খারাপ কিছুর আসর হয়েছে বা সামথিং, ওরা তখন জি মানে কোনো হুজুর টুজুর ডাকার তখনও প্ল্যান করে না। কাজের মেয়েকে বলে তো কি হয়েছে, বলে তার কিছুই মনে নেই, কিছুই মনে নেই, সে কুড নট রিকল এনিথিং। এনিওয়ে তারপর আবার কাটে, দু একদিন এরকম নর্মাল করতেছে। এরপরে ওই যে ওর খালা ছিল সে একটু কেয়ারফুল হয়ে যায় বাসাটা সম্পর্কে, যে আসলেই কাজের মেয়েটাকে একটু চোখে চোখে রাখা দরকার, ওই রুমে আর রাখতেছে না, কারণ সে একটু ভয় পায় তার নিজের মেয়েকে নিয়ে ভয় পায়। তো এরকম শব্দ শুনে ওই খালা একদিন কি ধরনের বোঙা এটাকে শব্দ শুনে উনি উঠে উঠে আস্তে আস্তে হেঁটে হেঁটে উনি কিচেনের ওখানে যায়। এবার যে উনি যেটা দেখে কাজের মেয়ে যেটা করতেছে, বটি মাছ কাটা যে বটি থাকে বা মাংস কাটা যে বটি, বটিটাকে সে চাটতেছে, ঠিক পাবে বটি চাটতেছে, এবং ওনাকে দেখেই তাকায় তাকে ওই বটি দিয়ে মারতে আসে। উনি দৌড়ে ঘরে চলে আসে, ঘরে সে লাগা দেয় এবং ওই মেয়ে ওখানে খুব চিৎকার চিল্লা চিল্লি করে, তো উনি ওখান থেকে ভেতর থেকে মানে ই করে যে বেরোবে না আর কি। তো ফাইনালি ওই একসময় চিৎকার চেঁচামেচি থামে, ওনারা বের হয় ভোরবেলা, দেখে কাজের মেয়ে ফ্ল্যাট হয়ে পড়ে আছে কিচেনের কাছে। তো ওনারা বুঝে যে এটা খুব একটা খারাপ কিছু। তো ওনাদের বাসায় যে লোক আসতো পেপার দিত সকালে, তার সাথে কথা বলতো যে আমাদের বাসার সঙ্গে, বলে যে ঠিক আছে আমি এখানে হুজুর আছে নিয়ে আসবো। তো হুজুর যখন আসে, হুজুর এসে প্রথমেই বলে যে বাসার মধ্যে আপনাদের কিছু গোলমাল আছে, এটার মধ্যে খারাপ জিনিস আছে, আপনারা এটা নিয়ে আপনাদের টেক কেয়ার করা উচিত ছিল। আপনারা আসছেন কি বাসা বন্ধ দিয়েছেন আগে? বলে না আমরা বাসা বন্ধ দিইনি। হুজুর বলে আমি বাসা বন্ধ দিব, বাট আমার প্রসিজার লাগবে, টাইম দেন আমি এসে করব। তো হুজুর উজু টুজু করে আসে, এসে উনি অনেক দোয়া টোয়া পড়ে জো করে বাসা টাসা মোটামুটি বন্ধ দেওয়ার চেষ্টা করে। তো এই বন্ধ দিয়ে হুজুর চলে যায়, বলে আশা করি আপনাদের সমস্যা হবে না, আর যদি সমস্যা হয় তাহলে আমাকে আবার ডাকবেন। তো যেটা হয় ওই এরপরে কিছুদিন এই জিনিসটা নর্মালি থাকে, কাজের মেয়েটাকে ওরা ইন দ্য মিন টাইম চিন্তা করতেছে বাড়িতে পাঠিয়ে দিবে। তো হঠাৎ করে একদিন রাতের বেলা এই কাজের মেয়ে হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি এবং মানে ডিফারেন্ট টাইপের, মানে আপনার মানে ওটা রাফ অ্যাটিচিউড তার ভিতরে, তোরা কি মনে করছিস এগুলো দিয়ে আমাকে আটকাবি, আমাকে আটকানো যায়, আমি আটকাবো না, আমি তোদের শেষ করে ফেলবো, এই সে, এবং তার মানে ভিশিয়াস কাজ করে। হ্যাঁ, তো ওনারা তখন প্ল্যান করে কাজের মেয়েকে আপনার ওই পাঠিয়ে দিবে বাড়িতে। তো যেটা হয় যে এরপরে যে ফলোইং রাত্রেবেলা যেটা হয় যে কাজের মেয়েটাকে নিয়ে, যে ওই কাজের মেয়েকে ওরা পায় হচ্ছে আপনার টেবিলের তলে, ডাইনিং টেবিলের তলে বসে থাকে এবং সে হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করে। তো ফাইনালি ওনারা যখন খুব অতিষ্ঠ হয়ে যায়, ওই কাজের মেয়ের ফ্যামিলিকে ডেকে বাড়ি পাঠিয়ে দেয় এবং আলটিমেটলি ওই হুজুর বলছিল যে জায়গাটা খুব খারাপ কিছু একটা আছে, এটা এই বাসাতেই ভাবে ছাড়বে না এবং আপনাদের ছেলেমেয়েরা এফেক্টেড হবে। যেটা ওনার মেয়ে পরে দেখতো যে ঘুমায় আসে, হঠাৎ করে সে দেখতো যে তার মুখের উপরে কেউ ঝুঁকে আছে, চোখ মেলে দেখতো যে মুখের উপর কেউ ঝুঁকে আছে, তাকায় তো নাই, এরকম জিনিসপত্র হতো। তো ফাইনালি ওরা ওই বাসাটা ছেড়ে চলে যায়, বাসাটা আনসলভ থেকে যায় আর কি। এটা একটা ঘটনা ছিল।
অনেক ধন্যবাদ বাবু ভাই আপনার প্রথম ঘটনার জন্য। আমি এরপর আমাদের পরের গেস্টের কাছে যাব, তার আগে বেশ কিছু এস এম এস রয়েছে, সেই এস এম এস গুলো পড়ে ফেলতে চাই। হাফিজ বিপ্লব টাঙ্গাইল থেকে আমাদের এস এম এস করেছেন এবং এস এম এস করেছেন আমাদেরকে সবুজ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এবং তিনি বলছেন যে তার কাছে একটু চেঞ্জ করতে বলছেন মাঝে মাঝে। রনি আমাকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন নিপু, এস এম এস করেছেন আমাকে শান্ত, এবং এস এম এস করেছেন আমাদেরকে ফুর্তি, আচ্ছা ফুর্তি আলম খান, ওকে, এস এম এস করেছেন আমাদেরকে মিসির আলী ঢাকা থেকে, এস এম এস করেছেন কে আর রাজশাহী থেকে, এবং এস এম এস করেছেন মিতা জিঞ্জিরা থেকে। সাইমুম খান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন শাওন কল্যাণপুর থেকে, এস এম এস করেছেন আমাদেরকে এ আই তামিম ফরিদাবাদ থেকে, এবং তার কাছে আজকের ভূত এফএম চরম লাগছে। সজীব আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন, তার কাছেও চরম লাগছে। রাইজা আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন ওয়েদারটা ভালোই, এস এম এস করেছেন আমাদেরকে রাতুল। কাব্য আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন কবির, এস এম এস করেছেন আমাদেরকে ব্যাক সোল বাড্ডা থেকে। এছাড়াও সাইফুল আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে উদয়, এস এম এস করেছেন আমাদেরকে সুজা, এস এম এস করেছেন আমাদেরকে হৃদয়, এস এম এস করেছেন লাবিব, এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরো অনেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ চাইলে আপনাকে যেটা করতে হবে, ফুর্তি লিখতে হবে এবং তারপর লিখতে হবে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, এবং পাঠিয়ে তারা 9840 নম্বরে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তারা আমার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকে আরো একবার স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটি হচ্ছে bhootfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেস আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আপনি আগামী সপ্তাহে অতিথি হিসেবে এখানে এসে উপস্থিত হতে পারবেন, অথবা আপনার ঘটনাটি আমি পড়ে শোনাবো। যাই হোক, আমাদেরকে এছাড়াও ফেসবুক আমাদের সাথে জয়েন করেছেন সাজিদুল ইসলাম সাজু, আমাদের এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শাহ মুজিব রহমান, এবং এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি নিশাত কাশফি, এবং আমাদেরকে এস এম এস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি হেমন্ত কুমার বিশ্বাস, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি হানিফ কবির, এবং হানিফ কবির মিকন সহ আরো অনেকে। আপনি চাইলে সেখানে আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে www.facebook.com/radiofurti অ্যাড্রেসে চলে যেতে হবে, এবং সেখানে গিয়ে দেখবেন যে আপনি আজকের অতিথি যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের সবার ছবিও আপনি পেয়ে যাবেন। যাই হোক, আমরা চলে আসছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আপনার নামটা একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনা শুরু করবেন।
হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম, আমি নাজমুল, ঢাকার আর কে মিশন রোড গোপীবাগ থেকে বলছি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার বন্ধু ইমরানের সাথে ঘটা। আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর হবে সে ঢাকার আর কে মিশন রোডে বাস করে, অর্থাৎ আমার বাসার পাশেই থাকে, একটা মেসে থাকতো তো, এবং সে একটা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের টাকা আর কি, বাস স্ট্যান্ডের বাসের বা টাকের বিভিন্ন মানে এই রাতের টাকাগুলা তুলতো, মানে জায়গার ফিটা তুলতো, তুলে সে এবং আসতো প্রায় রাত একটা থেকে দেড়টার সময়। তো আসার দশ মিনিট আগে সে তার সাথে যে ম্যাচ মেম্বাররা থাকতো তাদেরকে ফোন করে বলে দিত যে মেইন গেটটা খোলা রাখেন, আমি আসতেছি। তো সেদিনও যথারীতি সে ফোন করে বলে রাখে, তো তারা গেটটা খোলা রাখে। তো বলে রাখা ভালো, সে যখন গলিতে ঢুকে তার রিক্সাটা থেকে নেমে সে গলিতে ঢুকে, ঢুকার পর সে দেখতে পায় যে দুইটা বাসার মাঝখানে একটা ছোট গলি, অর্থাৎ দুইটা বাসার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটায় একটা ছায়া, অর্থাৎ আদো ছায়া আপডাউন করতেছে, অর্থাৎ উপর দিকে হচ্ছে এবং নিচ দিকে হচ্ছে। সে এটা দেখে ভাবলো হয়তো এটা চোর হতে পারে, এর জন্য সে একটু সাইড হয়ে লুকে দেখতে থাকলো ঘটনাটা কি, এবং সে স্মোক করে, তাই তার হাতে একটা সিগারেট ছিল, সে সিগারেট খাচ্ছে। তো এমন সময় সে সাইড হয়ে দেখতেছে এবং সে বলতো এটা কি, সে একটা ছায়া দেখতেছে। প্রায় এক মিনিট যাবত দেখার পর সে একটু মানে সাইড হলো, অর্থাৎ সে আড়াল হলো। আড়াল হওয়ার পর একটু সিগারেট খাওয়া শেষ করে সে আবার তাকালো, অর্থাৎ সে 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড টাইম, এর মাঝে সে দেখতে পেলো যে ওই ছায়াটা তার কাছে এসে পড়লো, এবং সেটা ছায়া ছিল না, একটা বয়স্ক মহিলা, এবং সে তার দুই হাত এবং দুই পা ভর করে হাঁটতেছে, এবং তার হাতের গোস্তগুলো খুব ঝোলা এবং চোখগুলো খুব বড় বড় ছিল, তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তাকেই দেখছে। সে এই জিনিসটা দেখে ভয় পেয়ে খুব জোরে একটা চিৎকার করে, এবং তার পাশেই মেসের মেইন গেটটা ছিল সেখানে ঢুকে সে পড়ে যায়, এবং তার মেস মেম্বাররা বের হয়ে এই জিনিসটা দেখতে পায় যে সে পড়ে আছে। তারপর তারা ভাবলো হয়তো বা কেউ তাদেরকে ভয় দেখাইছে, সে বের হয়ে দেখলো এখানে কিছুই ছিল না। তারপর পরের দিন রাতে তারা এটা চেক করার জন্য বিভিন্ন জায়গায় তারা এটা সার্চ করলো, কিন্তু আসলে কিছুই পেলো না। এটা আমার ঘটনা ছিল।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেতে হবে, অবশ্যই ছোট বিজ্ঞাপন বিরতি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এবং আমাদেরকে এস এম এস করতে চাইলে আমি আরো একবার নিয়ম কি বলবো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, আমাদের ফেসবুক আইডি হচ্ছে www.facebook.com/radiofurti। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ফুর্তি সময় রাত 1:28, আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ ঘটনা আমরা শুনছি, আপনাদের এস এম এসও পাচ্ছি। এস এম এস পাঠানোর নিয়মটি আমি বলেই দিয়েছি, এবং আপনারা যারা এস এম এস করতে চান তারা এস এম এস করুন, এবং এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা ইমেল করুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। যারা আমার সাথে ফেসবুকে জয়েন করতে চান তাদেরকে ফেসবুক অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে, তার আরো একটা ঘটনা রয়েছে। এটা কি বড় ঘটনা নাকি?
এটা মোটামুটি ছোট ঘটনা।
আচ্ছা, তাহলে আমরা শুনি।
হাই লিসেনার্স, এই ঘটনাটা হচ্ছে নাদিয়ার পাঠানো ঘটনা। আজকে তার বার্থডে, তাকে হ্যাপি বার্থডে বলছি। এটা হচ্ছে ওর নানার বাড়ি যে এলাকাটা, এই জায়গাটার মধ্যে একটা মানে অংশ আছে যেটা বেশ মানে আপনার বেশ মানে ব্যারেন, বাড় ঝাড় এবং অন্য কিছু দিয়ে, এবং ওই জায়গায় সাধারণত কেউ যায় না। তো একটা পুকুরও আছে পাশে। তো সন্ধ্যার পরে ওর নানি একদিন ওখানে অজু করতে গেছে, এশার নামাজের সময়। তো যখন অজু করতে গেছে, তো উনি হঠাৎ করে দেখে সরসর করে শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে পরে উনি তাকালো, তাকায় দেখে যে ওনাদের যে রাখাল, যে লোকটা যে নাকি আপনার গোয়াল ঘরে দেখাশোনা করে, সে ওই বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। তো উনি দেখে, এটা দেখে রাখালকে নাম ধরে ডাক দেয় দিব, রাখাল কোনো উত্তর দেয় না। তো যেটা হয়, উনি ঘরে চলে আসেন, ঘরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে রাখাল লোকটাই রাতের বেলা বাঁশ ঝাড়ে কি করতেছে, বাঁশ ঝাড়ে ওই জায়গাটা খুব খারাপ। তো উনি বলে, তুমি কি বলো, এই রাখাল তো আসলে ছুটিতে চলে গেছে 3 দিন আগে, ও এখানে কি করবে। সেটা শোনার পর তারপরে উনি বলে যে, তারপরে উনি ভদ্রলোক অনেক সাহসী ছিলেন, তো উনি ওনার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট নিয়ে উনি বের হয়ে যান যে রাখালকে আসলে ব্যাক করে আসছে বা তার কাজটা কি। তো হাঁটতে হাঁটতে উনি ওই এক পর্যায়ে উনি ওই বাঁশ ঝাড়ে ঢোকেন লাইট মেরে, মেরে এক জায়গায় যেয়ে দেখেন যে ওই রাখালটাই পেছন ফিরে বসে আছে ওখানে, এবং সে একটা গোমানির মতো শব্দ করতেছে। এটা করার পর উনি রাখালকে নাম ধরে ডাকে। তো রাখাল যেটা ওঠে, উঠে দাঁড়ায়, উঠে ওনার দিকে ফিরে তাকায়, উনি দেখেন চেহারাটা কেমন একটা বিমর্ষ একটা ভাব রাখালের। তো এটা দেখেই উনি আবার ওনাকে ডাকে, বলে কি হয়েছে, তুই কখন আসবি। তো রাখাল কোনো অ্যান্সার না করে রাখাল হাঁটা শুরু করে, উনিও রাখালকে অনুসরণ করে চলে যায়। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় উনি দেখে রাখালকে দেখে না, হঠাৎ দেখে নাই। তো উনি কাছাকাছি চলে যায়, হঠাৎ করে লাইটটা ফেলে, দেখে যে জায়গাটা রাখালটা চলে গেছে ওই জায়গাটা বিশাল একটা খাত, বিশাল খাত। তো উনি দেখে মানে তাড়াতাড়ি আবার ফিরে আসে, তো মানে পাহাড়ি অঞ্চল যে জায়গাটা কথা বলতেছি, তো উনি এবার ফিরে আসে। তা আসার পর উনি খুব ভয় পায় এবং ওনার জ্বর আসে, ওনার ওদিন রাতে 104 ডিগ্রি জ্বর উঠে যায়। তো জ্বর ওঠার পর সকালে ওনার ওখানে কবিরাজ নিয়ে আসা হয়, এসে ওনাকে চিকিৎসা করে। তো বলে যে উনি যেটাকে দেখছে, আসলে ওই বাঁশ ঝাড়ের পাশে একটা পরিত্যক্ত বাসা আছে, এটা অনেকদিন ধরে পড়ে আছে, ওই জায়গায় খুব বাজে কিছু ঘটনা ঘটছিল কোনো মানুষের, এবং সেখান থেকে কোনো মানে খারাপ স্মৃতি বা খারাপ কোনো আত্মা বা এন্টিটিস যে নাকি ওই জায়গায় থাকে, এবং যে নাকি ওনাকে টেকে নিয়ে গেছিল, অ্যান্ড পসিবল ওনাকে মানে ওই ধাঁধায় ফেলে হয়তো ফেলে দেওয়ার চিন্তা করছিল ওপর থেকে, বাট উনি লাকিলি বেঁচে গেছেন।
আমাদের মাদ্রাসা লাইনের স্টুডেন্ট, তো মোস্ট অফ দ্য টাইম অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে, গ্রামাঞ্চলের ছেলে। সো বাসাটা গ্রামে, আশেপাশে হচ্ছে ক্ষেত খামার আর আমবাগান। তো ওরা যে জায়গাটা থাকে এটা হচ্ছে হদ্দ গ্রাম, আমবাগানগুলো বেশ ঝোপের মতো আর ওখানে খুব একটা পাহারা দেওয়ার প্রয়োজন হয় না আর খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না, সো ঝোপঝাট, আমবাগানও ঝোপঝাট। তো ছোট থেকে লোকজন বলে ছেলেটার সাথে নাকি পড়ি আছে, কেন সবসময় চুপচাপ থাকে, একলা একটা থাকে, একটু অন্য কাজ যেটা পছন্দ করে, একা থাকতে পছন্দ করে, ভালো কথা। তো ছেলেটা যেটা করলো এক সময় এসে, ঘটনাটা বেশি দিন আগের না, 1 বছর আগের কথা, যেটা করলো আমবাগানে পাহারা দেওয়ার জন্য মাচা তৈরি করা হয়, বাসার পর মাচা, ওখানে লোকজন রাতে থাকে পাহারা টাকা দেয়, তো সে একটা মাচা তৈরি করলো, সিঙ্গেল একজন বসে যায় কোনো মতে তার জন্য, এবং সে মোস্ট অফ টাইম ওখানে টাইম স্পেন্ড করতো, হাতে একটা দা থাকতো, ইউজুয়ালি মানুষ ওই জায়গায় দা ইউজ করে না, বাট সে রাখতো, তার কাছে কেউ গেলে সে দা নিয়ে তেড়ে আসতো, আমার কাছে আসবি না আমি একলা একদম আসি। হঠাৎ সে একদিন যেটা করলো, তার বাবার কাছে এসে বললো যে বাবা আমি বিয়ে করবো, বাবা বললো ভালো কথা, বিয়ে করবি, তো এখন তো ফসলের সময় না, ফসল টসল হোক বিক্রি করতে হবে, একটা টাকা টাকা নাই, আসলে তখন বিয়ের ব্যবস্থা করবো। তো তার কথা হচ্ছে না আমি বিয়ে করবো, আজকেই বিয়ে করবো। তো বিয়ের কথাটা নিয়ে ঝগড়াটা করলে চলে যায় এরকম যে কেউ আর জিজ্ঞেস করেনি কাকে বিয়ে করবো, এই সুযোগটা আসলে প্রশ্ন কাকে বিয়ে করবো, হাতে তখন তার দা ছিল, সে বের হয়ে চলে যায় বাসা থেকে, যাচ্ছে আমবাগানের দিকে চলে যায়, এবং আমবাগানে একটা পার্ট আছে এরকম যে প্রচন্ড গহীন জঙ্গলের মতো আর কি। ওখানে বেশ পুরোনো আমলের আম গাছ, মোটা মোটা। তো ওখানে যেতে যেতে একসময় একটা গাছে সে উঠে পড়ে, উঠে বসে। তো অনেকক্ষণ খোঁজ খবর নেয় বাবা মা, আস্তে আস্তে খোঁজা শুরু করে যে দেখে গেল গাছের উপর বসে আছে। তাকে লোকজন নামাতে গেল, বাসার লোকজন আম গাছ থেকে বিকল হয়ে যাচ্ছে, সে নামবে না। খাওয়ার লাঞ্চ টাইম পার হয়ে গেছে, খাওয়া দাওয়া করা নেই। অনেক চেষ্টা করালো, সে নামবে না এবং বসে হাতে দা, কে উঠতে গেলে দা দিয়ে তেড়ে আসে এবং তার বাবা উঠতে যায়, বাবাকে সে ফেলে দেয়, দা দিয়ে কোপ দিতে যায় তো বাবা ছেড়ে দেয়, পড়ে যায়। সে ডালে বসে আছে অনেকক্ষণ, লোকজন লক্ষ্য করতেছে। সে যেটা করে সেটা হচ্ছে যে ডালে বসে আছে সেই ডালটাকে কাটছে, নিজে ডালটা ভেঙে সে নিচে পড়ে। তো মুরব্বী হঠাৎ বলতো ওকে তো পড়িতে ধরা, হয়তো এখন আসর করছে, চারপাশ দিয়ে আম গাছের চারপাশ দিয়ে পাট খড়ি দিয়ে আগুন ধরে দিলে আগুনে ভয় পায়, পড়িটা চলে যাবে, হয়তো বা নেমে আসবে। কাজ করা হলো, আগুন ধরা দেওয়া হলো, অলফাচান সেটা গায়েব হয়ে যায়, গাছটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করা হলো, কোনো খবর নেই, কোনো খবর নেই। পাঁচ ছয় দিন পার হয়ে যায়। এরপরে যেটা হয়, কিছুটা দূরে ওখানে ছিল গমের ক্ষেত। তো তখন গমের ক্ষেত মানে গমের সিজন শেষ, গম উঠানো হবে, গাছ কাটা হচ্ছে। এ সময় আপনার প্রচন্ড একটা পচা গন্ধ আসে ক্ষেত থেকে যখন কাটা হচ্ছে। লোকজন বুঝতে পারতেছে না কিসের গন্ধ, কিসের গন্ধ। যারা মুরব্বী ছিল, যারা 71 দিকে জীবিত ছিলেন আর কি, তারা এক্সপেক্টেড, তারা গন্ধটা বুঝতে পারতেছে যে এটা হচ্ছে মানুষ পচা গন্ধ। ভালোভাবে খোঁজা হয়, খুঁজে খুঁজে হ্যাঁ পাওয়া যায় যে একটা ছেলে মারা গেছে, পচে গেছে। তিনটা কুকুর দাঁড়া দাঁড়িয়ে মাংস খাচ্ছে এবং বুকের হাঁটিটাটি বের হয়ে গেছে, অনেকাংশ খেয়ে ফেলছে, বাট কাপড়টা মোটামুটি প্রিজার্ভ দেখেছেন আর কি। তো খবর টবর দিয়ে জানা গেল যে ড্রেসআপের সাথে মিলছে, আশপাশে বললো যে হ্যাঁ এই ড্রেসে একটা ছেলে হারানো গেছিল, এরকম পাওয়া যায়। তো ঠিক আছে, তারপর লাশটা নিয়ে আসা হয়, নিয়ে এসে তারপরে সৎকার করা, খবর টবর দেওয়া হয়। এরপরে যেটা হয়, তার বাবা যেটা খেয়াল করে, তার রুমটা একটু চেক করা হয়। রুম চেক করে দেখা যায় সে তো ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট, তার বিভিন্ন বইয়ের মধ্যে প্রতিটা লেখার অক্ষরের ফাঁকে আপনার বিভিন্ন রকম সায়েন্স রয়েছে, আপনার অ্যাবনর্মাল সায়েন্স, সায়েন্স গুলো মানে বোঝা যায় না কি ধরনের সায়েন্স, এবং কিছু আধ্যাত্মিক কথা, যেমন আমার বয়স হবে, আমি বড় হব, আমার চুল পাকবে, কিন্তু একটা চুলও যখন পাকবে আমি এটা তুলে ফেলে দিব, আবার আমি জোয়ান হয়ে যাবো, আমি কোনোদিন মরব। এবং আরেকটু খেয়াল করে দেখা যায় তার বাড়ির সব জায়গায় এরকম সাইন রয়েছে, র্যান্ডম সাইন্স। ঠিক আছে, মারা গেছে, ভালো কথা। মাসখানেক পর যেটা হয়, তার ফ্যামিলির লোকজন একটা স্বপ্ন দেখা শুরু করে। খুব সুন্দর একটা মহিলা, সে স্বপ্ন এরকম দেখায় যে বাচ্চাটাকে, বাচ্চা যখন গাছে উঠলো, নিচে আগুন দেওয়া হয়, তখন তাকে গাছ থেকে সামহাও উড়ায় নিয়ে নামায় হাত ধরে হেঁটে নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন এই রেপুটেশন, এই স্বপ্নটা, লাস্ট যে স্বপ্ন তারা দেখে সেটা হচ্ছে এই মেয়েটা নিয়ে যাচ্ছে তাকে এই গম ক্ষেতের মধ্যে দিয়ে, এরা দুই বোন, তার আরেক বোনের সাথে দেখা হবে এবং সে বোনটা জিজ্ঞেস করে বসে তুই একে কেন নিয়ে যাচ্ছিস। এটা নিয়ে তাদের একটা ঝগড়া হয়, এই ঝগড়াটার এক পর্যায়ে বিভৎসতা দেখে সে একটা ভয় পায় এবং সে মারা যায়। এটাই হচ্ছে
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, আমাদের পরবর্তী ঘটনা বলতে আমার বাবু ভাই আসছেন আপনাদের সামনে। সেই সাথে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS রয়েছে আমাদেরকে, মাহিন SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি ফুটি SMS, আচ্ছা ফুটি বে, এবং তিনি বলছেন তিনি ভয়ে কাঁপছেন। সুস্মিতা বলিতে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন কারেন্ট নাই, খুবই ভয় লাগছে, চট্টগ্রাম থেকে SMS টি পাঠিয়েছেন। জিপ 47 আমাদের SMS ঢাকা থেকে, এবং তিনি বলছেন ভূত এফ এম অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন, দিতে পাচ্ছি কেয়া রাজশাহী থেকে, এবং তিনি বলছেন ভয় জমে গেছি। সরুন চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে আচ্ছা SMS টি হাসেন, আমাদের সিলেট থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন রোহিঙ্গা জাসর থেকে, এবং তিনি বলছেন আপনার অসম্ভব ভাই সরুর আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন আপনার বন্ধুরা সঞ্চালিত। আমাদেরকে এছাড়া SMS করেছেন পূজা ঢাকা থেকে, SMS করেছেন আমাদেরকে সুমা মিরপুর থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন আজকে ভূত এফএম শুনতে জোশ লাগছে, ভয় লাগছে, তাও ভাই মাসুম ভাই সবাইকে তিনি থ্যাংকস জানিয়েছেন অনেক। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন কল্লোল, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি মাহের এবং পাভেল সহ আরো অনেকে। আমরা চলে যাই বাবু ভাই। ভাইয়ের ঘটনায়।
রাসেল ভাই, দুটো ঘটনা বলতে চাচ্ছি, একটা একটু মিডিয়াম লেন্থ আর একটা ছোট। ওকে, ঘটনাটা হচ্ছে সমীরের। ও আমার স্টুডেন্ট, তো ও এখনো এটাতে সাফার, এখনো হি ইজ স্টিল সাফারিং উইথ ইট। যেটা হয়, ও যখন নাকি আপনার ইউনিভার্সিটিতে প্রথম ঢোকে, তখন ওর মধ্যে কিছু মানে কিউরিয়াসিটি জাগে, কিউরিয়াসিটি অ্যাবাউট লাইক সুপার ন্যাচুরাল থিংস অ্যান্ড ফেনোমেনাস। ও যেটা করে, ও এবং ওর এক ফ্রেন্ড দুজন মিলে কিছু মানে রিচুয়াল প্র্যাকটিস করার চেষ্টা করে। রিচুয়াল গুলো হচ্ছে আপনার যেটা জানেন প্ল্যানচেট অ্যান্ড অল দ্যাট। তো এরকম করে কিছু রিচুয়াল সে প্র্যাকটিস করেছিল, উইচ ওয়ার ভেরি ব্যাড, মানে যেটা নাকি সাধারণত মানুষ করে না, ইটস ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে। তো এটা করে আসলে ও তেমন কিছু পায়নি, হি গট লিটল ভাইব, কিছু ভাইব পেয়েছিল, এছাড়া কিছু পায়নি। তো ওর যেটা প্রথম শুরু হয়, যেটা সেটা হচ্ছে এই আমাদের যে স্টুডিওর আশেপাশেরই কোন একটা এলাকা দিয়ে একদিন রাতে ও যাচ্ছিল, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 11:30 এরকম সময়, মোটর সাইকেলে ছিল। তো দেখে ওইদিন রাস্তার এই একটা জায়গায় এসে সিগন্যালে থামে, রাস্তাটা বেশ মানে তখন গাড়ি ঘোড়া কম। এই সময় একটা বুড়ি মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে ওর মোটর সাইকেলের কাছে আসে, এসে বলে দে। তো বলতেছে যে মোটর সাইকেলে বসে কি, আমার কাছে টাকা নাই, বের করতে পারবো না, কি দিব, দে তুই যা পাইছিস দে। তো ও তখন কিন্তু কিছুটা ই হয়ে যায় আর কি, মানে মানে কি পাইছি, মানে কি পাইছি, মনে হয় তুই পাইছিস, তুই দে, যেটা পাইছিস সেটা দিয়ে আমি জানি। যেটা হয়েছিল, ও ওয়াইল হি ওয়াজ ডুইং দিস থিংস অল দিস থিংস, সে যেটা হয় ওর বাসার পেছনের একটা অংশে সে একটা কয়েন পায়। কয়েনটা অনেক পুরান আমলের কয়েন, মানে দেখলে বোঝা যায় ইট ইজ মানে হয়তো সেই প্রাচীন আমাদের অঞ্চলে প্রাচীন কোন। তো ও খুবই হয়ে যায়, তো বুড়িকে বলে কি দিব তোমাকে, অনেক চিল্লাচিল্লি করে সে চলে আসে, মানে ওখানটা চলে যায়। এরপর যেটা হয়, ও বাসায় যখন ব্যাক করে, বাসায় ব্যাক করার পরে ও অস্বস্তি ফিল করা শুরু করে, তার টেম্পারেচার বেড়ে যায়, বডি টেম্পারেচার বেড়ে যায়, এবং ও মানে মানে অস্বস্তি ফিল করে থাকে। তো রাতের বেলা যেটা হয়, ও দেখে ওর রুমের মধ্যে লাইট বন্ধ, তখন গভীর রাতে তাকে ঠিক ওই বুড়িটা দাঁড়ায় আছে কর্নারে। তারা বললো যে তোকে আমি চাইছি, তুই দিবি না, তোর কাছে আমি জিনিসটা চাইছি, দিলি না। তো তখন মানে উঠে বিছনা থেকে লাফ দিয়ে উঠে মানে লাইট অন করে দেখে বুড়ি নাই। তো এবং এরপর থেকে প্রায় ওই বুড়িকে সে এরকম দেখে। তো এই জিনিসটা তখন সে আলোচনা করে একজন ভাইয়ের সাথে, যে ভাই আমি আসলে এখন করছি না, বাট আউট অফ কিউরিয়াসিটি আমি জিনিসটাতে ইনভলভ হয়েছিলাম এবং এরকম এরকম ঘটনা ঘটছে। তখন তার ওই যে বড় ভাই আছে, সে বলে যে তুমি একটা কাজ করো, এই কয়েনটা নিয়ে তুমি কোনো মানে হুজুর টুজুরের কাছে দাও। বাট কিন্তু মানে ওর রিলিজিয়াস বিলিফটা ডিফারেন্ট ছিল, তো সুতরাং সে কোনো হুজুরের কাছে যায় না। সে যেটা করে, তাকে বলে তুমি পানিতে ফেলে দাও। তো সে কয়েনটা নিয়ে ও কি করে, পানিতে ফেলে দেয়। তো পানিতে পড়ার পর থেকে যেটা হয়, ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। সেই ডিস্টার্বটা হচ্ছে, ধরেন হঠাৎ করে সে মোটরসাইকেল চালা যাচ্ছে, রাতের অন্ধকার রাতে রাস্তা নীরব হলে ফট করে দেখো সামনে কেউ দাঁড়ায় আছে, মানে ওই বুড়িটার মতোই দাঁড়ায় থাকে। মাঝে মাঝে সে দেখা যাচ্ছে যে সে বাথরুমে যাবে, দেখে যে তার বাথরুমে যাওয়ার রাস্তার মধ্যে কেউ দাঁড়ায় আছে, অথবা সে যখন একলা থাকে সে ফিল করে তার কানের কাছে কেউ কথা বলতেছে। And he is still disturbed with this thing. সে আমাকে বলছে, সে আসলে এই কথাটা ওভাবে শেয়ার করতে চায়নি, বাট ফাইনালি বলছে যে ভাই আপনি পারেন, বলতে পারেন, হতে পারে, ডাজন্ট ম্যাটার।
ওকে, তার মানে আমরা যদি সত্যি যদি আমাদের নিজেদের যেরকম প্রাইভেসি মানে হ্যাম্পার্ড হয়, তাহলে কি অবস্থাটা হবে? মানে যে কোনো একটা জায়গায় আমরা যাচ্ছি বা রাতের বেলায় ঘুমানোর সময় আমার ফিল করতে হচ্ছে যে আমি একা না, আমি যখন রাস্তায় চলছি তখন আমি জানি যে আমি একা না, আমি কোথাও যাচ্ছি তখন আমার একটা ভিতরে যদি ভয় কাজ করে যে আমি একা না, একটা মানুষ যদি হঠাৎ করে আরেকটা মানুষের অনাকাঙ্ক্ষিত একটা মানুষের সঙ্গ পেয়ে যায়, তাহলে সেটা বেশ ভয়ঙ্কর।
এবং সেটা যদি আসলে হরিফিক কোনো মানুষের হয়,
হ্যাঁ, নির্দিষ্ট একটা মানুষকে যদি আমি সবসময় দেখি এবং আমি যদি ফিল করতে পারি যে আমার সঙ্গে আছে, তাহলে মানে যার সঙ্গে এরকম ঘটে সেই বোধহয় শুধু বুঝতে পারে যে কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। আমরা পরের ঘটনাটা চলে
যাই। সেকেন্ড ঘটনা হচ্ছে, আমাকে পাঠিয়েছে আপনার আসাম থেকে মানারুল ইসলাম নামে এক ভদ্রলোক, উনি বলেছেন ঘটনা শেয়ার করতে। তো উনি বলেছেন যে ঘটনার সময়টা, উনি তখন থাকতেন কেরালাতে এবং উনি চাকরি করতেন সেখানে। তো কোরবানি ঈদের 3 দিন আগের ঘটনা। এই সময় উনার সাথে যারা থাকতেন, উনার মানে সাথে যারা মানে আর কি কাজ করতেন, তারা সবাই একটা মেসে থাকতেন এবং সবাই ছুটিতে চলে যান ওই সময়। তো উনি একাই থেকে যান এখানে, আর ওনাকে কাজ করতে হয়। তো ওনাদের যে মেসটা বা থাকার যে কটাটা ছিল সেটা ওনাদের কাজের জায়গার থেকে প্রায় 20 মিনিটসের ওয়াক, এবং এটা ঘন, পুরো রাস্তাটা ঘন রাবার বাগান দিয়ে ঘেরা এবং বেশ হরিফিক। এবং বাসাটা যেখানে থাকে ওটা অনেক পুরানো একটা এস্টাবলিশমেন্ট, ওখানে ওনাকে থাকতে হতো। তো উনি যেই দিনটার ঘটনা বলতেছেন, ওই দিন সন্ধ্যার থেকেই মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আকাশ ডাকতেছে, এই অবস্থায় ওনার কাজ করতে হয়। তো উনি প্রায় রাত 9টা পর্যন্ত কাজ করেন, 8:30-9টা পর্যন্ত কাজ করেন, এবং অফিসেও খুব একটা মানুষ নাই এবং এলাকাটাও বেশ নীরব হয়ে গেছে ওই সময়। তো উনি অফিস থেকে বের হয়ে ব্যাক করা শুরু করেন। তো যখন উনি রাবার বাগান দিয়ে আসতেছেন তখনই উনার গা ছমছম করতে থাকে, এবং এক পর্যায়ে উনি কিছু মানুষের হামিং শুনতে পান, মানে একটা জায়গায় এসে মানে মানে মোটামুটি মাঝ রাস্তায় যখন উনি বেশ একটা হামিং শুনেন, যে মানে অনেক মানুষ হাম করতেছে একসাথে। এই অবস্থায় উনি একসময় একটু ভয় পান, একবার ভাবে পিছিয়ে চলে যাবেন কিনা, পিছিয়ে যে পরে চিন্তা করলো যে স্টিল একই হাঁটা হবে, উনি আবার সিদ্ধান্ত নিয়ে সামনে যাবেন। উনি যখন সামনে যাচ্ছেন একসময় দূর থেকে দেখেন ওই জায়গায় কিছু মানুষ দাঁড়ায় আছে, সবাই স্টিল না লম্বা এবং
আমাদের হাবিব ভাইয়ের কাছে আর একটা ঘটনা শুনতে চলে যাই হাবিব ভাইয়ের কাছে, এবং হাবিব ভাই তার শেষ ঘটনাটি বলছেন আমাদেরকে, যদি হাতে সময় খুব কম শুনি আমরা ঘটনাটি।
থ্যাংক ইউ রাসেল ভাই। যদি ঘটনাটি একটু বড় লেঙ্গি আমি বলছি শর্টকাট করে, ঘটনা হচ্ছে এটা উত্তরাঞ্চলের। তো ঘটনাটা হচ্ছে 1948 থেকে 65 এর মধ্যে, তখন হচ্ছে দেশভাগের পর দেশে বড়লোক বা সমৃদ্ধ বলতে যেটা বলা হতো গ্রাম দেশে, যে যথেষ্ট পরিমাণ জমি জমা আছে, ফলন ভালো হয় এবং বাছুর ছাগল গরু এগুলো আছে।
তো সে হলো একটা ঘটনা, নামটা বলছি না, যার ফ্যামিলি, তো তার দাদা তখন জীবিত এবং তার বাবা তখন জোয়ানকে বিয়ে করেছে। সে সময় আত্রাই অঞ্চল থেকে তাদের বাসায় তিনজন লোক আসে, তার দুই ভাই ছিল সাথে। তারা এসে অনেক আকুতি মিনতি করে তার দাদার কাছে যে তারা কাজ করবে, কারণ তাদের জমি জমা আছে, ফলন ভালো হয়, আর রাত্রের অঞ্চলে তখন খুব বাজে অবস্থা আর কি, লোকাল মানে লোকজন খুব কম এবং খুব চাষবাস হয় না। তো ঠিক আছে, তাকে রাখা হলো কাজে। তাকে রাখার পর তাদের জমি জমা বেশ ভালো ফলন হয়, তাদের ইনভেস্টমেন্ট খুব কম হয়, যেমন জমিতে চাষের জন্য লোক এক্সট্রা প্রয়োজন হয় তাদের তেমন প্রয়োজন হয় না। এই ময় এবং তার দুই ভাই তারা থাকতো মাসে 15 দিন, তার দুই এক্স ভাই যারা আছে তারা 15 দিনের মতো থাকতো, বাকি টাইম আত্রাই অঞ্চলে চলে যেত। কি জন্য যেত প্রশ্ন করলে বলা হতো যে আমাদের কাজ আছে ওখানে, এই জন্য চলে যাচ্ছে, ফলন টলন আছে, ভালো কথা। এভাবে ময় থাকে, থাকতে থাকতে তাদের বেশ উন্নতি হয়, সবকিছুর উন্নতি হয়। ও সময় তার দাদা ছিল হাজি মানুষ, হাজি মানুষ হওয়ার কারণে সন্ধ্যার সময় পুঁথি পাঠ করা হতো। তো এই আসরে বসলে ময় অনেক সময় কিছু আন্নাসুর কথা বলে ফেলত, যেমন তার দাদার শৈশবকালের ঘটনা, কথাগুলো ছিল এরকম যে দেখেছি তো আপনারা, আপনি যখন জোয়ান ছিলেন তখন এই কাজটা করেছিলেন, এই জন্য এখন আপনারা তো সমৃদ্ধশালী, এরকম কথা। তার দাদার সবসময় সন্দেহ হতো যে লোকটা এই ডিটেলস কিভাবে জানবে, কারণ তার তো জানার কথা। তারপরে একসময় সে বলে ফেললো যে বাড়ির উত্তর কোণে এদিক থেকে কিছু লোক আসবে, তারা লোক মেরে দিয়ে চলে যাবে, এখানে একজন মারা যাবে হিন্দু সম্প্রদায়ের। অনেকটা 71 দিকে সে পয়েন্ট করছে, এটা হচ্ছে 71 অনেক আগে, আরো 10-15 বছর আগে। তো এই লোক থাকা অবস্থায় তার দাদা ঘরের মধ্যে একটা মসজিদ তোলে জমির মধ্যে, সেখানে নামাজ সমাজ পড়াতো। হঠাৎ একদিন ভোরে যেটা হলো, ময়ে নামাজ পড়ে বের হয়ে দক্ষিণ কোণে, বাড়ির দক্ষিণ কোণে গহীন জঙ্গল, তখন গোয়াল ঘরের পাশে, ওর পাশে জঙ্গলের দিকে তাকায় বলতেছে, এত সুন্দর জায়গাটা আমি আগে দেখিনি কেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো সবাই এমনি বের হয়ে বাসার লোকজন, কি এখানে সুন্দর, কিছুই না, বলো না আমি একটু দেখে আসি, আপনার থামলে আমি দেখে আসি। তো সে জঙ্গলের ভিতরে চলে যায়, ততক্ষণে সূর্য আলো উঠে গেছে, সে আধা ঘন্টা 1 ঘন্টা পর ফেরত আসে। সে বলে যে আমি ভেতরে গেলাম, একটা খুব সুন্দর বাড়ি, আমাকে অনেক আদর আপ্যায়ন করে অনেক কিছু খাওয়ালো, সে বর্ণনা দেয় একটা বাড়ি, বাট ওদিকে কিছুই ছিল না, লোকজন থাকে না, এবং সে ওই জায়গায় খুব কমনলি যাওয়া আসা করত। এরকমও দেখা গেল যে যাওয়া আসা করতে করতে যেসব খাবার দাবার তাদের অ্যাফোর্ড করা সম্ভব না, মিষ্টি জাতীয় জিনিস, এটা তাদের বাসায় চলে আসতো, ময় নিয়ে আসতো। কোথা থেকে তাকে প্রশ্ন করলে বলে ওই বাড়ি থেকে আমাকে দিছে, বাট ওইদিকে কোনো বাড়ি নেই, ভালো কথা। এরপরে তার জমি যখন ফলন বাড়তে থাকলো, আশেপাশের লোকজন হাজি সাহেবকে বলে যে ভালো তো আপনার সমৃদ্ধশালী হচ্ছেন, টাকা খরচ করতেছেন, জমিতে এতজন লোক খাটাচ্ছেন, এই জন্য আপনার ফলন ভালো হচ্ছে, কিন্তু জমিতে একমাত্র ময় কাজ করত। তো তার দাদা জিনিসটা বুঝতে পারে, এক সময় ময় বলে বসে, ময় তোমার দাদা বলে বসে, ময় তোমার বাসায় যাবে। তো সে বলে না, নিয়ে যাওয়া যাবে না, যাবে না, গরিব মানুষ, আপনি আমার বাসায় যেয়ে কি করবেন, গরিবের ঘর। তো 6-7 মাস পর রোজির কারণে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখে যে নদীর পাশে, আত্রাই নদীর পাশে খুব জরাজীর্ণ একটা ঘর, পুরে ঘর, বাড়িতে শুধু একটা মহিলা থাকে, আর ময়ের কথা হচ্ছে সেটা তার ভাবি, তার দুই ভাইয়ের ওয়াইফ আর কি। তো সে খুব এভাবে বলছে, হাজি সাহেব, হাজি সাহেব আমি খুবই দুঃখিত, এরকম একটা বাড়িতে আপনাকে নিয়ে আসলাম, আমার বাড়ি, আমি আগে বলছিলাম যে বাড়িতে আপনি আরাম পাবেন না, গরমকাল থাকতে দেওয়া হয়, রাতে হাজি সাহেব ঘুমাচ্ছেন, হঠাৎ মাঝরাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থা হাজি সাহেবের মনে হলো যে বেশ আরামদায়ক জায়গা, কারণ সে তন্দ্রাচ্ছন্ন অবস্থা দেখছে এটা কুড়ে ঘর না, এটা হচ্ছে জমিদার টাইপের একটা ঘর। তো সন্দর্শন অবস্থা সে বলছে, ময় আমরা কোথায়? ওর পাশ থেকে ময় বলছে যে হাজি সাহেব যাই দেখেন, যাই করেন, কোনো প্রশ্ন করবেন না, সবকিছু ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে। হতে একসময় হাজি সাহেবের ঘুম পুরোপুরি ভেঙে যায়, উঠে বসে তিনি ক্লিয়ারলি দেখেন, হ্যাঁ একটা রাজপ্রাসাদ থেকে যায়, কারুকার্য খচিত, ক্লিন, পরিষ্কার, এবং ঘরের মধ্যে কোনো টেবিল টুবিল কিছুই ছিল না, তখন পরিপাটি অবস্থা, একদম ক্লিন, সবকিছু দেখাচ্ছে। এরপরে ফজরের আগে আগে কিছু মেয়ে মানুষ ঘরে ঢুকে, তাকে বলছে হাজি সাহেব আপনার কি লাগবে, কি প্রয়োজন, আপনার সেবা করি, আপনার দিক থেকে আসছেন, হাত পা টিপে দিই। তো হাজি মানুষ বলছেন, না তোমরা বেগানা নয়, তোমরা চলে যাও। আর আওয়াজ হচ্ছে, ময় এরা কারা কি? তো ময় বলছে, হাজি সাহেব কোনো প্রশ্ন করেন না, কোনো প্রশ্ন করেন না, তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, আপনার যা প্রয়োজন বলেন ওরা দিবেন। যাই হোক, তারা অবশেষে জোর করে হাজি সাহেবকে শরবত খাওয়ায় এবং শরবত খাওয়া চলে যায়। ফজরের টাইম হয়, হাজি সাহেব সে নামাজ টামাজ পড়ে, করে শুয়ে পড়ে। শোয়ার পরও যখন আলো ফুটছে, তখন উনি ক্লিয়ারলি দেখলেন দিনের আলোতে যে হ্যাঁ রাজপ্রাসাদ টাইপের বাড়ি। ঘুমান, ঘুম দিয়ে এরপরে উনি যখন উঠেন তখন দুপুর 12:01 মধ্যদিন উঠেন। তারপর ময়কে বলে যে আপনি বাসায় চলেন, তখন বাসায় যায়। যার পর ময় বলে যে যেখানে তারা গেছিল ওটা তার বাসা, কিন্তু তার যে ভাই, দুটো আসলে ভাই না, উনি জিন দ্বারা পজেস ছিলেন ওই অঞ্চলের জিন, কিন্তু এটা তাদের তাকে উপকার করতো সবসময়। উনি এই জিনগুলোকে কোনো একটা উপকার করেছেন যেখানে তাকে উপকার করতো, এবং যখন তার দেশে খরা তখনই বলছে এই হাজি সাহেবের কাছে যেতে, তার কাছে কাজ আছে, এবং সেভাবে এসে হাজি সাহেবের কাছে যান এবং যাওয়ার পরে কাজ টাজ পান। এবং খেতে খামারে যত লোকজন খাটাতো ওই দুই ভাই কিন্তু নিয়ে আসতো, অন্য জিনদের নিয়ে এসে সবকিছু করে দিত, এবং সে কখনো ফ্রিতে কোনো কিছু করেনি, এই জন্য সবসময় তাকে খুব পছন্দ করতো, কোনো কিছু নেন এই জন্য হেল্প করত। আর লাস্ট যেটা হয় ডিউরিং 65, তখন ময়ের বয়স প্রায় 65-50 মতো, ঠিক আছে হচ্ছে মধ্যবয়স্ক, উনি বলছেন যে হাজি সাহেব আমি তো দেশে যাবো। কেন করে কেন দেশে যাবো? আমার আর সময় নেই, আমি কাজ করতে পারবো, দেশে যান, দেশে চলে যান। পরবর্তীতে খবর পাওয়া যায় উনি অনেকদিন আসেন না, খবর পাওয়া যায় উনি মারা গেছেন।
আপনাদের প্রশংসা শুনে মনে হচ্ছে যে আজকে ভূত FM হন্টেড বাই এয়ারটেল আপনাদের সবাইকে আনন্দ দিতে পেরেছে। আমি দেখতে পাচ্ছি মাইশা আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, SMS করেছেন আমাদেরকে লোপা, SMS করেছেন আমাদেরকে বাবু, SMS করেছেন আমাদেরকে তুর্য, SMS করেছেন হিমন বরিশাল থেকে, সাদ্দাম আমাদের কারণ বাজার থেকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন অ্যাডভোকেট অপু, অনিক, জিম, জোহা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তোফায়েল ময়মনসিং থেকে, আমাদেরকে SMS করেছেন ফয়সাল নিতাইগঞ্জ থেকে, এছাড়া আমাদের SMS করেছেন তানভীর, এছাড়াও রাসেল আফরিন আমাদের SMS করেছেন, রূপম আমাদের SMS করেছেন মিরপুর 11 থেকে, প্রদীপ আমাদের এবং পলি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সজীব নবীনগর থেকে, এছাড়াও SMS করেছেন সবুজ, এছাড়াও SMS করেছেন শোভন, ছাড়াও দেখতে পাচ্ছি সালমান SMS করেছেন, নাইম SMS করেছেন। আমরা আজকে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকে SMS পড়তে পারলাম না, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আবারও যাওয়ার আগে জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি, কারণ এটা খুবই জরুরি, কারণ আপনাদের ইমেল না পেলে ভূত FM সত্যিই মানে একেবারেই অসম্পূর্ণই থেকে যাবে। তো আপনারা ইমেল করুন আমাদেরকে আপনাদের জীবনে জানা সেরে ঘটনাগুলো, সেটা আপনার হতে পারে বা আপনার মানে কারো কাছ থেকে শোনা হতে পারে, কারো কাছ থেকে শোনা হলে সেটাও উল্লেখ করবেন, এবং আপনি স্টুডিওতে সে উপস্থিত হয়ে আপনি আপনাকে শুনতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা কোনো শুনে সেটাও ঘটনা শুনতে জানিয়ে খুব ভালো হয়। আপনি নাম ঠিক এবং ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করুন, এবং কোনো ফোন নাম্বার অবশ্যই দেবেন না, ফোন নাম্বার কোনো খুঁজে কখনো পাওয়া যাবে না। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত আচ্ছা আমাদের ইমেল অ্যাড্রেসই তো বলা হবে না, ভূত FM @radiofree.fm, which is bhwtfm@radiofoort.fm। আপনাদের আগামী সপ্তাহে আবারও আপনাদেরকে নতুন ঘটনা এবং নতুন অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির হবার প্রত্যাশা রাখছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।